Good FM. The night comes alive with Grameenphone.
Yes, the night comes alive with Grameenphone. Shunchen shop shomoy video 43.2 FM. আমি রাসেল আছি, সাথে আমার সাথে আছে মাসুম, এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। এবং আপনারা সবাই অলরেডি হয়তো জেনেই গেছেন যে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের ভেতর যে ম্যাচটা সেটা পরিত্যক্ত হয়েছে, এবং সেখানে বাংলাদেশ এখন যতদূর জানি যে মানে অলরেডি আয়ারল্যান্ড বাদ পড়েছে, বাংলাদেশ সম্ভবত এখন ওমানের আগে আছে। যাই হোক, আমাদের যদি SMS করতে চান, আমাদের SMS করার নিয়মটি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। তার আগে জানাই, স্পেশালি যারা বরিশালবাসী রয়েছেন তাদের জন্য একটা সুখবর রয়েছে যে নেক্সট ফ্রাইডে আমরা বরিশাল থেকে লাইভ ভূত FM করব, এবং সেজন্য বরিশালের প্রচুর ঘটনা আমরা যাই, বেশ কিছু ঘটনা আমাদের কাছে অলরেডি আছে, এবং যারা ঘটনা পাঠিয়েছিলেন তারা না, যারা ঘটনা পাঠাননি এখনো পর্যন্ত বরিশালে, তারা অবশ্যই আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দিবেন। সেই সাথে আমরা সেখানে জানিনি যে ভূত FM হরর ক্লাব আমরা ওপেন করতে চাই, সুতরাং সেইটার জন্য যে আগ্রহী যারা রয়েছেন তারা অবশ্যই 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 আপনাদের সব নাম ঠিকানা ফোন নাম্বার সহ সবকিছু আপনারা আমাদের জানিয়ে দেবেন। আর যারা আমাদেরকে SMS করতে চান, SMS করতে হলে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে 40 স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। যারা আমাদের ইমেইল করতে চান, স্পেশালি বরিশালে যারা ঘটনা পাঠাবেন এবং বরিশাল থেকে যারা লাইভ আমাদের সঙ্গে থাকতে চান, আমাদের সাথে অংশগ্রহণ করতে চান, তাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত FM @ radio40.fm, which is BHWTFM @ radio40.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে বরিশালে যেহেতু করছি, বরিশালবাসী হিসেবে আপনি পারবেন কিনা সরাসরি স্টুডিওতে এসে আপনার ঘটনাটি শেয়ার করতে। আর যারা আমাদের মানে কি বলবো যে তারপরে স্টুডিওতে আসতে পারবেন না, তারা তো ইমেল, তারা তো অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন। বাট আমরা আগামী সপ্তাহে বরিশাল আসছি। আর ফেসবুকে আমাদের পেজ রয়েছে, দুটো পেজ, একটা হচ্ছে www.facebook.com/radio40 এন্ড www.facebook.com/bhutfm.rasel। এই দুটো পেজে যে কোনো একটিতে গিয়ে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, এবং আমাদের আজকে যারা পার্টিসিপেন্ট তাদের ছবি আমরা কিছুক্ষণের মধ্যে আপলোড করব, সেটা আপনি দেখতে পারেন। কিছুদিন আগে আমাদের এখানে জুবায়ের সাহেব এসেছিলেন, এবং আমাদের জুবায়ের ভাই এসে আমাদের কিছু ঘটনা শুনিয়ে গিয়েছিলেন, এবং তারপরে তিনি যখন তার এলাকায় ফিরে যান, তারপরে তার মা তাকে সঙ্গে সঙ্গে আবারও যেহেতু এখানে ঘটনা শেয়ার করেছেন, কিছু প্রাথমিক কিছু মানে ব্যবস্থা নিয়েছিলেন আর কি। বাট আজকে তিনি আবারও এসেছেন কিছু ঘটনা শেয়ার করতে, এবং তাদের মানে পারিবারিক ভাবেই তারা নানা ঘটনার সাথে জড়িত। তো আমরা একটা চমৎকার ঘটনা আগে জুবায়ের কাছ থেকে শুনে আসবো, ইন দ্য মিন টাইম আরো ছবি আপলোড করবো, এবং আপনারা আমাদের সঙ্গে আছেন আশা করছি পুরোটা সময় উপভোগ করবেন আজকের এই এপিসোডটি। জুবায়ের, ওয়েলকাম ব্যাক।
থ্যাংক ইউ আরসেল ভাই। হ্যালো লিসেনার্স, আই এম জুবায়ের। লাস্ট 12th ফেব্রুয়ারি এসেছিলাম, দেন আগেন 12th আপনাদের সাথে এসেছি। সো আমি সরাসরি আমাদের ঘটনায় চলে আসি। এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল চিটাগাংয়ে। ঘটনাটা প্লেস অ্যাকচুয়ালি হচ্ছে কর্নেরহাট থেকে টাইগার পাস যাওয়ার পথে যে পুরান যে হাইওয়েটা আছে, সেই পুরান হাইওয়েতে এই ঘটনাটা ঘটেছিল। ঘটনাটা ছিল যে আমি ওই রাস্তাটা প্রসেস হয়েছিলাম। ঘটনাটা ছিল এইরকম যে আমি ওই রাস্তাটা ব্যবহার করে, হাইওয়েটা, পুরান হাইওয়েটা ব্যবহার করে আমি টাইগার পাস থেকে কর্নেরহাটের দিকে হেঁটে যাচ্ছিলাম। তো ওই রাস্তাটা মাঘের বেশ পরে রাস্তা ভাই খুব বেশি খালি থাকে, খুব কম গাড়ি চলাফেরা করে, এবং লোক প্রাইভেট কারগুলো তো খুব কমই চলাফেরা করে। তো ওই রাস্তাটা আমি হেঁটে ক্রস করছিলাম। তো কিছুক্ষণ পরপর আমার পাশ থেকে গাড়ি ক্রস করে যাচ্ছিল, তো আমার শ্যাডো সামনের দিকে পড়ছিল। তো এরকম কিছুক্ষণ হাঁটার পরে আমি ইয়ে করলাম যে আমার শ্যাডোর পাশাপাশি যখন কোনো গাড়ি আমাকে পাস করছে, একটা কুকুরের শ্যাডো সেটা আমার সাথে সাথে পড়ছে। তো আমি যাচ্ছি একটা কুকুরের শ্যাডো, এটা কোনো বড় ব্যাপার না, কিন্তু কিছু জুস দেওয়ার পরে আমি লক্ষ্য করলাম যে শ্যাডোটা আমার খুব নিকটে চলে আসতেছে। তো আমি পিছে ঘুরে দেখলাম যে একটা কুকুর কিছুটা দূরত্বে আমার একটা কুকুর আছে, কিন্তু ওই কুকুরটা খুব দ্রুত গতিতে আমার দিকে আগে আসতেছে, মানে নট রানিং বাট খুব স্পিডে হেঁটে আমার দিকে চলে আসতেছে। আমি শ্যাডো দিয়ে বুঝতে পারছি যে কুকুরটা আমার দিকে আসতেছে। তো এতটা কাছে চলে আসছে আমার পা প্যার টাচ করতেছে। তো আমি টার্ন অ্যারাউন্ড করলাম, টার্ন অ্যারাউন্ড করার পরে আমি সে কুকুরটাকে পা থেকে একটু নাড়া দিয়ে ওটাকে একটু দূরে সরানোর চেষ্টা করলাম, তো কুকুরটা সরে গেল। ভীষণ পরে আবার আমি লক্ষ্য করলাম যে সেই কুকুরটা আবার আমার কাছে চলে আসছে। এবার আমি যখন কুকুরটার দিকে তাকালাম, রাসেল ভাই, এটা কোনো অর্ডিনারি কুকুর মনে হচ্ছিল না, এটা মানে কুকুরের চোখটা দাঁতগুলো একটু বড় বড় এবং লালা পড়তেছে মুখ থেকে। তো আমি মানে একটু ভয় পাই এবং একটা পাথরের টুকরা নিয়ে তার দিকে থ্রো করি, যেটা তার গায়ে মূলত লাগেই না, সে মানে তার পাশ দিয়ে চলে যায় আর কি। তো কিছুক্ষণ পরে আমি আবার হাঁটা শুরু করার পরে কিছুক্ষণ পরে আমি আবার লক্ষ্য করলাম যে শ্যাডোটা আবার আমাকে ফলো করতেছে। তো আমি যখন টার্ন করলাম তখন আমি আসলে বুঝতেলাম যে শ্যাডোটাই আমাকে ফলো করতেছে, কারণ সেখানে কোনো কুকুর ছিলই না, সেখানে শুধু শ্যাডো ছিল। তো এই শ্যাডোটা আমি দেখে আমি মানে থমকে যাই যে কি ব্যাপার, শ্যাডো দেখতে পাচ্ছি কিন্তু কুকুর দেখতে পারছি না কেন। এবং লাইটের আলোতে আমার শ্যাডো ছিল এবং কুকুরের শ্যাডোটাকে আমি দেখতে পাচ্ছি, এবং কুকুরটা অনেকটা দৌড় দিয়ে এসে আমার শ্যাডোর উপরে, আমার উপরে না, আমার শ্যাডোর উপরে লাফ দিল। এই লাফ দেওয়ার সাথে সাথে আমার মনে হচ্ছে যে আমার শরীরের ভিতরে আগুনের মতো করে পুরো জলা মানে পুড়তেছে, পুরো টেম্পারেচার হঠাৎ করে আমার মনে হয় যেন খুব বেশি বেড়ে গেছে। তো তারপরে আমি ওই রোডটা ধরে কিছুক্ষণ হেঁটে আমি আমার মানে যেখানে আমার যাওয়ার কথা সেখানে গিয়ে আমার ফ্রেন্ডের সাথে দেখা করি। তো আমার ফ্রেন্ড আমাকে বলেছিল, পরে এটা আমি আগে জানতাম না, এই ফ্রেন্ড আমাকে বলেছিল যে আমি যখন সেখানে পৌঁছাই তো ও আমার সাথে কথা বলার চেষ্টা করে অনেক, কিন্তু আমি ওর সাথে ঠিক মতো কথা বলি না, হা হুঁ এরকম শুধু জবাব দিই। তো পরবর্তীতে আমার গায়ে হাত দিয়ে দেখা যে খুব বেশি টেম্পারেচার, তো সে আমাকে বলে যে তোর তো খুব বেশি টেম্পারেচার, তুই চলে যা, বাসা চলে যা। তো আমার গাড়িতে করে দেয় আমি বাসা চলে আসি। আমার ঘটনাগুলো শুরু হয় রাসেল ভাই বাসা আসার পর থেকে। বাসায় যখন আমি ফিরি তখন আমার মা বসেছিলেন খাবার টেবিলে, তো উনি আমার জন্য অপেক্ষা করছিলেন। তো আমি এসে যখন খেতে বসি তো গ্লাসে আমার মা আমাকে পানি দিয়ে, তো ওই গ্লাসের মধ্যে আমার নিজের রিফ্লেকশন হচ্ছিল। তো এই রিফ্লেকশনে যখন আমার চোখ পড়ে আসলে তখন মনে হচ্ছে যে আমার শরীরের ভিতর থেকে কিছুটা বের হচ্ছে, মানে মনে হচ্ছে কি আমার শরীর থেকে আমার আত্মাটাকে টেনে বের করতেছে, প্রচন্ড রকমের আমি ব্যথা পাচ্ছি এবং পুরো শরীর তখন জ্বলতেছে আগুনের মতো।
ওই রিফ্লেকশনে তখন আপনি কি দেখছেন, আপনি নিজেকে দেখছেন?
আমি নিজের ধোঁয়াশা ধোঁয়াশা, মানে একটা আলোর মতো কিছুটা বের হচ্ছে এরকম, এবং আমি ওটা সহ্য করতে পারতেছি না। তো আমি ওই রিফ্লেকশন যে গ্লাস থেকে ছিল গ্লাসে চাপতে 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 গ্লাসকে ভেঙে ফেলছে একেবারে
হাতের মধ্যে।
এবং এটা ভেঙে ফেলার পর আসল ভাই আমার হাত থেকে মানে আমার দ্রুত আমার হাত দেখে যে গ্লাস আমি হাতে ব্যথা পেয়েছি না, আমার হাত দেখে কিন্তু আমার হাতে কোনো কিছুই হয়নি। কিন্তু আমি যখন টেবিল থেকে উঠে যাই তখন আসল ভাই আমি দেখে যে টেবিলের মধ্যে ব্লাড পড়ে আছে,
মানে কাচের গ্লাস ছিল ওটা ভাঙার ফলে মানে
ব্লাড পড়ছে, কিন্তু আমার হাতে কেউ কোনো কার্ড বা কিছু নেই,
কিন্তু টেবিলের উপর রক্ত ছিল।
আমি আমার রুমের মধ্যে চলে যাই, আমার আম্মু যখন পরবর্তীতে রক্ত দেখে আমার আম্মু আমার পিছিয়ে পিছিয়ে আসে, এসে বলে কি ব্যাপার তোর হাত থেকে তো কেটে গেছে রক্ত পড়তেছে দেখি। তো তখনই আমার মতো তখন উপস্থিত ছিল, তখনই আমি আমার রুমে যে মিরর আছে সেটার দিকে দেখে এই সেম ঘটনাটা আবার আমার সাথে বসে গেল। রিফ্লেকশন আমার মনে হচ্ছে যে আমার শরীর জ্বলতেছে এবং শরীর থেকে কিছুটা বের হচ্ছে, প্রচন্ড পেন হচ্ছে। তো আমি ওই গ্লাসটা কি ওর আসলে ভাই কোনো কিছু মানে বেসিক্যালি আমার হাত দিয়ে আঘাত করে করে এটাকে ভাঙছে, এবং ও মিররটা ভাঙার পরে আমার সেই ব্লাড পড়তেছে কিন্তু কোনো স্ক্র্যাচ, কোনো শরীরে কোনো স্ক্র্যাচ নেই। এই জিনিসটা এটা মানে বেসিক ঘটনা। এরপর আসল ভাই প্রায় দু একদিন আমার সাথে এরকমই যায় যে আমি কোনো রিফ্লেকশনে সহ্য করতে পারতেছি না, এবং রিফ্লেকশন যেটার মধ্যে হচ্ছে আমি সেটাকে ভাঙার চেষ্টা করতেছি, এবং আমাকে আমার সাথে যে কথা বলতেছে আমি তার সাথে আমার ঝগড়া লেগে যাচ্ছে, তার সাথে আমি মারামারি করতেছি, মারতে উঠে গেছি বা খুব মানে ধস্তাধস্তির মতো করে ফেলতেছি। তো এটা দেখার পরে আমার আম্মু আমার মামার কাছে যাই, আমার আম্মুর চাচাতো ভাই উনি ওনার কাছে যাই, যাওয়ার পরে ওনাকে জানানো হয় যে এরকম এরকম ব্যাপার। তো উনি আমার কাছ থেকে ফার্স্টে জানতে চায় যে কি মানে কি সমস্যা, তো আমি তো ওনাকে বলতেই পারতেছি না যে কি সমস্যা, কারণ ওনার সাথে কথা বলা মানে হচ্ছে আমার সাথে আবার ওনার সাথে ঝগড়া লেগে যাচ্ছে। তো উনি আমাকে আপনার জিন ইয়ে করার জন্য প্রসেস ইয়ে করার জন্য উনি কিছু সুরা এবং তেল এবং এই ধরনের কিছু ইয়ে করলো, তো আমি কিছুটা স্বস্তি বোধ করি। তারপর আমি ওনাকে সম্পূর্ণ ঘটনাটা বলি যে এরকম 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 ব্যাপার। তো পরবর্তীতে উনি যত সম্ভব জিন হাজির করেন বা জিনের সাথে কোনোভাবে কথা বলেন এবং মানে কি সমস্যাটা জানার চেষ্টা করেন। তো ওই জিন যেটা জানায় সেটা হচ্ছে যে উনি আমি কোন একটা খারাপ জিন বা কোন একটা খারাপ কিছু দ্বারা প্রসেসড। তো যে নর্মাল প্রসেস নর্মাল যে নিয়মে আপনার হয়তো জানা আছে আসলে যে নর্মাল যে নিয়মে জিন ইয়ে করা হয় প্রসেস থাকে সেটা ইয়ে করা হয় ছাড়ানো হয়, তো সেভাবে কিন্তু কিছুই কাজ করতেছে না। তখন পরবর্তীতে বলা হয় যেটা যে সেটা আমার শরীরের মধ্যে প্রবেশ করছে, তো আই হ্যাভ টু মেক আ ওয়ে যে সে ওই শরীর থেকে বের হয়ে আসতে
পারে। আচ্ছা, ওকে।
তো কিভাবে ওয়েটা করতে হবে, তো আই হ্যাভ মানে আমার শরীরের মধ্যে একটা কাট দিতে হবে, এটা কাটতে হবে আমার শরীরের মধ্যে
কোন একটা অংশের
মধ্যে কিছু একটা কাট করে সেখান থেকে সেটা ব্লাড বা অন্য কোনো ওয়েতে বের হয়ে আসবে। তো এট দ্য এন্ড আমার মামা ও ফার্স্টে রাজি ছিল না আমার মাও, ওটা কিভাবে সম্ভব হয়েছে। পরবর্তীতে আমার মামা বলল ঠিক আছে আমরা দেখে নেব কি হচ্ছে না হচ্ছে, দেন ইয়ে করা হলো আমার সুরা জিন এবং অন্যান্য সুরা এবং কিছু ইয়ে করে আমার পিঠের ডান পাশে আসল ভাই প্রায় 6 ইঞ্চির মতো করে কেটে ফেলা হয়েছে।
আচ্ছা,
6 ইঞ্চির মতো কেটে ফেলা হয়েছে এবং কিছু সুরা এবং তাবিজ এবং যা মামা করতে পারেন আর কি করছেন ইনশাল্লাহ। তারপর সেখান থেকে আসল ভাই মানে রক্ত রক্ত বের হচ্ছে এবং আমি আস্তে আস্তে আমার শরীর থেকে মানে রিলিফ যে হচ্ছে সেটা বুঝতে পারতেছি, আক্ষরিক অর্থে বুঝতে পারছি যে আমার শরীরটা আস্তে 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 করে রিলিফ হচ্ছে। কিছুক্ষণ পরে আমার শরীরটা মোটামুটি নিস্তেজ হয়ে যায়, নিস্তেজ হয়ে যাওয়ার পরে আমার যখন জ্ঞান ফিরে বা আমার যখন ঘুম ভাঙে তখন আমি বুঝতে পারি যে আমার শরীরটা মোটামুটি এখন রিল্যাক্স, মানে আমার শরীরে আমি আর কিছু ফিল করতেছি না। এতক্ষণ যেটা মনে হচ্ছে যে আমার শরীরের মধ্যে আরেকটা সত্তা আছে, ঠিক আছে, আমি দুইটা জিনিস আমার মধ্যে ফিল করতে পারতেছি, তো ওইরকম কোনো কিছু আর ফিল করতে পারছি না। তারপর মোটামুটি আনন্দ আস্তে আস্তে আমার শরীর ঠিক হয়ে যায়। এখনো ওই যে বাকি যে কার্ডগুলো ছিল, যে প্রথমে গ্লাস এবং অন্যান্য কারণে যে কার্ডগুলো হয়েছে সেগুলো আমার শরীরে না থাকলেও পিঠে যেটা শেষে একবার যেটা কাটা হয়েছিল সেটা এখনো দাগ আছে। এটা 6টা স্ট্রিচও
পড়েছে। আপনার এই যে মানে কাটা হলো এবং তারপরে শরীরটাকে আগে চেয়ে হালকা মনে হয়েছিল বা মনে হচ্ছিল, যে ডিফারেন্সটা কি আপনি বুঝতে পারছিলেন কিনা?
হ্যাঁ, ডিফারেন্সটা অবশ্যই আছে।
কেমন সেটা একটু বলতেন সবাইকে।
নরমালি যেমন আমাদের শরীরে এখন আমি হালকা একটা বোধ করতেছি, যখন আমার এরকম মানে যখন আমি প্রসেস ছিলাম তখন আমার মধ্যেই মনে হচ্ছে যে আরেকটা সত্তা আছে। এবং মানে এটা হচ্ছে যে যখন কোন রিফ্লেকশন দেখতাম আমি তখন মনে হচ্ছে যে ওই সত্তাটা বের হয়ে যাচ্ছে আমার শরীর থেকে।
ও মাই গড,
মানে মানে সামথিং ইজ খুব পেইনফুল আমার শরীর থেকে বের হচ্ছে চলছে এবং আমার চামড়া মাংস এগুলো আটকে রাখছে তাকে বের হতে। যেমন আমার শরীরের ভিতরে যেমন আপনি হাড় টেনে বের করলে যেরকম আমি ব্যথা পাবো, যে আমার চামড়া এবং মাংস কখনো বের করতে দিবে না ওটাকে। জাস্ট অনেকটা এইরকম, যে আমার খুব প্রচন্ড পেন হচ্ছে মাংসের মধ্যে এবং চামড়ার মধ্যে প্রচন্ড।
এরকম কষ্ট আপনি কতদিন পেয়েছেন?
এই কষ্ট আমি 3-4 দিন পেয়েছি।
আপনাদের ফ্যামিলিতে বহুদিন ধরে এই সমস্ত জিনিসের প্র্যাকটিস ছিল এবং মানে খুব তাড়াতাড়ি ফ্যামিলির লোকজন ধরেও ফেলেছিলেন। এবং লাস্ট যে উইকে আপনি ঘটনা শেয়ার করেন, লাস্ট মান্থে, তখন ঘটনা শেয়ার করার পরে আপনার মামা কাছে আপনাকে আবার নিয়ে যাওয়া হয় এবং তিনি আবার মানে কোনো কিছু আপনাকে।
হ্যাঁ, মামা আসলে প্রথমত বলতে গেলে বকাই দিয়েছেন আমাকে যে তোমার উচিত ছিল যে মানে ঘটনাটা আমাকে ওভাবে খুলে বলা। আমার অ্যাক্সিডেন্টের ব্যাপারটা আম্মু এরকম জানতো যে আমি শ্যামলীতে আমাকে মানে অজ্ঞান অবস্থা পাওয়া হয়েছে, তারপর সেখান থেকে বাসে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু মানে বাসে যে আমার সাথে একজন লোক ছিল সে আমাকে এরকম করে ইয়ে করার চেষ্টা করছে, তো এই ঘটনাটা আমি কখনো মাকে বলিনি। এই মাটা মা ফুর্তি দেখে মানে ভূতে হান থেকে ঘটনাটা শুনতে পারছে। তো পরবর্তীতে মা যখন মামার কাছে নিয়ে যায়, মামা আমাকে বলে যে তোর সাথে বাসে যে যে ছিল সে সামথিং গুড, সে ভালো ছিল, মানে সে তোকে সাহায্য করার চেষ্টা করতেছিল এবং বাসের নিজে যে যাকে আমি দেখতে পাচ্ছি সে খারাপ ছিল, সে আমাকে কষ্ট ইয়ে করার চেষ্টা করছে। তো আমি অ্যাকচুয়ালি সে যখন যে লোকটা বাসে ছিল যে আমাকে সাহায্য করার চেষ্টা করতেছিল আমি তাকে বারবার ইগনোর করে গেছি। আমি যদি তাকে ইগনোর না করতাম হয়তো তার কথা সাড়া দিতাম, তাহলে হয়তো কি যে আমি আসাদ গেটে নামতাম না বা এরকম কোন সমস্যার মুখে পড়তামই না।
রাইট, যারা ঘটনাটা শুনেছেন তাদের নিশ্চয়ই মনে আছে এবং সেদিন এই ঘটনাটা অনেক বেশি প্রশংসিত হয়েছিল, আপনাদের সবার অনেক বেশি মানে একদম ভয় ধরে দিয়েছিল রাতের বেলায়। যাই হোক, আমরা কথা কম বলে আবারও আবার পরবর্তী ঘটনায় চলে আসবো। তার আগে কিছু SMS পড়তে চাই। আরিফ এবং তার ওয়াইফ রুম্পা আমাদের SMS করেছেন হবিগঞ্জ থেকে, সিলেটে কবে আসবেন? এই তো বরিশালের পরেই সিলেট, সো খুব বেশি দেরি নেই। আগামী সপ্তাহে আমরা নেক্সট ফ্রাইডে উইল বিন বরিশাল এবং তারপরই সিলেটে চলে আসবো ইনশাল্লাহ। অনামিকা ফরিদপুর থেকে আমাদের SMS করেছেন এবং স্টোরিটা ভালো ছিল, তিনি লিখেছেন খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন এবং তাদের আম্মু আজকে জয়েন করেছেন তাদেরকে, সেটা জানিয়েছেন। ইদিতা ময়মন সিং থেকে আমাদের সাথে আছেন, এছাড়াও সুপ্তি ও বর্ণ নেত্রকোনা থেকে আমাদের সাথে আছেন, রাকিব আমাদের সাথে আছেন, মুসা বরিশালের কোথায় আসবেন? বরিশালে আমাদের স্টুডিও আছে ভাই, তো আমরা কোথায় আসবো এখনো বলতে পারি না, তবে আমাদের বরিশালে কিন্তু আমাদের রেডিও ফুটতে স্টুডিও আছে, এইটুকু আপনার জানা থাকলেই চলবে। আশা করছি যে দেখা হবে আপনার সাথে। আতিক আমাদের এসএমএস করছেন এবং আমাদেরকে এসএমএস করছেন এস এই চাবরার হাজারীবাগ থেকে এবং একটা স্টোরি ফার্স্ট স্টোরি যা ভালো ছিল সুপ্ত ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন এসএমএস করেছেন মাসুক ময়মনসিং থেকে এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সজীব এছাড়াও লিকু আমাদের এসএমএস করেছেন তানবীর আমাদের এসএমএস করেছেন খুলনা থেকে সবাই বলছেন ফার্স্ট স্টোরিটার প্রশংসা করছেন সো নতুন করে পড়ার কিছু নেই অভি মোহাম্মদপুর থেকে আমাদের এসএমএস করেছেন জ্যাকলিন আমাদের এসএমএস করেছেন তিনি নাটোর থেকে এছাড়াও শান্ত আমাদের এসএমএস করেছেন এবং এসএমএস করেছেন আরো অনেকে আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন 4 3 4 4 3 স্পেস দিয়ে লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার যদি আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio4t.fm which is bhutfm@radioforti.fm তার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে এবং ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন স্পেশাল এটা বরিশালবাসীকে বলছি যে উল্লেখ করুন যে আপনি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান আমরা যেহেতু বরিশালে আসছি আপনি স্টুডিওতে আসবেন নাকি আপনার ঘটনা আমরা পড়ে শোনাবো সেটা আমাদের একটু জানিয়ে দিবেন কাইন্ডলি আর যারা দেশের বাইরে রয়েছেন কিন্তু বরিশালের মানে অধিবাসী তারা আমাদেরকে সরাসরি কিন্তু আপনারা ইয়ে পাঠিয়ে দিতে পারেন সেটা হচ্ছে অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন স্পেশালি যারা স্টুডিওতে আসতে পারবেন না বরিশালে আছেন তারপরে স্টুডিওতে আসাটা অসম্ভব মনে হচ্ছে তারা আমাদেরকে ইমেল পাঠিয়ে দিতে পারেন বা রেকর্ডেড মানে অডিও ক্লিপও পাঠিয়ে দিতে পারেন আর সেই সাথে জানিয়ে দিচ্ছি যে আমাদের কিন্তু ভূত এফএমের কো আরজে জন্য আমরা মানে উই আর লুকিং ফর আরজেস এবং তারা ভূত এফএমে আমাদের সাথে কো আরজে হিসেবে জয়েন করতে পারবে সো আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে আপনি যেটা করতে হবে আপনার সিভি পাঠিয়ে দিতে হবে আমাদেরকে এবং অবশ্যই উল্লেখ করতে হবে যে আমার তো ইমেল অ্যাড্রেস জানেনি একটা ইমেল অ্যাড্রেস এবং অবশ্যই উল্লেখ করতে হবে কেন আপনি আরজে হতে চান এবং আপনি কোন এলাকায় ইন্টারেস্টেড আমাদের তো অনেক জায়গায় স্টুডিও আছে কত জায়গায় ভূত এফএম করলাম শুনলেন তো এবং কোন জায়গায় আপনি ইন্টারেস্টেড সেটা আমাদের একটু জানিয়ে দিতে হবে এনিওয়েজ আমরা চলে যাবো আবারও ঘটনায় এবং আমাদের সাথে নতুন আরেকজন জয়েন করেছেন আপনার নামটা প্লিজ একটু বলবেন আপনি কোথা থেকে এসেছেন
আসসালামু আলাইকুম লিসেনার্স আমি মোহাম্মদ আলভি ওমর বলছি
জি
আমি এসেছি ওয়েস্ট ধানমন্ডি সংকট থেকে কাইন্ডলি ডুইং মাই এ লেভেলস ফ্রম প্রাইভেট
ওকে
যাই হোক আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি ঘটনাটা বলার আগে আমার রেসিডেন্সি একটু ডিসক্রিপশন দিতে হবে আমি অ্যাড্রেসটা হাইড করছি আমি বলছি না এক্সাক্ট অ্যাড্রেসটা তো আমার রেসিডেন্সটা হচ্ছে ইটস কোয়াইট অ্যান ওল্ড কম্পার্টমেন্ট এটা ইট ওয়াজ বিল্ট ইন 1972 এটা 1972 তো করা হয়েছিল তো আমাদের কম্পার্টমেন্টটা হচ্ছে পাঁচটা বিল্ডিং একদম ফার্থেস্ট লেফটে হচ্ছে এন্ট্রেন্স ওইখান দিয়ে আমরা ঢুকি আর কি তো ঢুকার পরে হচ্ছে আপনার গার্ড রুম গার্ড রুমের সাথে একদম ভার্টিক্যালি হচ্ছে বিল্ডিং নাম্বার 3 তার ডান পাশে হচ্ছে বিল্ডিং নাম্বার 2 তার ডান পাশে হচ্ছে বিল্ডিং নাম্বার 1 যে বিল্ডিং এ আমি থাকি
ওকে
তার পিছনে হচ্ছে বিল্ডিং নাম্বার 4 আর বিল্ডিং নাম্বার 5 সেই দুটো হচ্ছে হরাইজন্টাল তো আমাদের মেইন এই কম্পার্টমেন্টটা মানে অনেক আগে থেকে আমি শুনেছি ওখানে যাওয়ার পর আমাদের মুরব্বীদের কাছ থেকে এবং বিভিন্ন লোকজনের কাছ থেকে এই প্লেসটা নাকি মানে কিছুটা হন্টেড এখানে অনেক রকম প্যারানর্মাল ইনসিডেন্টস ঘটে তার কারণ হচ্ছে আপনার এটা মানে 1970 ওয়ার এর সময় অনেক এখানে নাকি অনেক কিছু টর্চার করা হয়েছে এখানে গণকবরও ইভেন দেওয়া হয়েছে আর এটার পাশে একটা শ্মশান ছিল একটা সময় আর এটা কাইন্ড অফ পরিত্যক্ত একটা এলাকা ছিল আশেপাশে জঙ্গল ছিল অনেক তো আমাদের যে কম্পার্টমেন্ট কম্পার্টমেন্টের মূল মানে সবকিছু শুরু হয় হচ্ছে একটা প্লেস থেকে সেটা হচ্ছে একটা ন্যারো স্পেস একটা ন্যারো প্যাসেজ হয়ে সেটা হচ্ছে আপনার বিল্ডিং নাম্বার 5 এর পর ওইখানে হচ্ছে মূলত তিনটা নারকেল গাছ আছে ঢুকতে প্যাসেজটার আর একদম শেষে আসে হচ্ছে একটা ম্যানহোল ওই ম্যানহোলের মধ্যে আমাদের ওখানে যারা আর কি মারা যেতেন কম্পার্টমেন্টের ভিতরে ওইখানে তাদের লাশটা ধোয়ানো হতো লাশ ধোয়ানোর পরে পানিগুলো ম্যানহোলের মধ্যে দিয়ে ড্রেন আউট করে দেওয়া
ওকে এই জায়গাটা ইম্পর্টেন্ট এই জায়গাটা মনে রাখা তাই না
জি জি
ওকে
তো আমি আমার সাথে যে কাহিনীটা ঘটে আমি ছোটবেলার থেকে এই সমস্ত জিনিসই একটু বেশি অ্যাট্রাক্টেড ছিলাম মানে আমি এইসব প্যারানর্মাল জিনিস অনেক বেশি রিসার্চ করতাম মানে ভূতের গল্প অনেক আমার জানতে ইচ্ছা হতো আমি ভূতের গল্পের বই অনেক পড়তাম সবার কাছ থেকে ভূতের গল্প জানতাম বের করতাম তো আমার স্টোরিটা ঘটে হচ্ছে আপনার 2005 এ ওয়েন আই ওয়াজ ইন স্ট্যান্ডার্ড 4 আমি তখন স্ট্যান্ডার্ড 4 পড়ছি তো হঠাৎ করে রাত্রেবেলা আমার শুরু হলো যে আমি রাত্রে প্রত্যেক দিন রাত্রে একটা অনেক বাজে নাইটমেয়ার দেখতাম তো নাইটমেয়ারটা দেখার পর আমার তিনটার থেকে সাড়ে তিনটার মধ্যে উইদিন দিস টাইম আমি ঘুম থেকে উঠে যেতাম এবং উঠে প্রচন্ড ভাবে চিৎকার করতাম অ্যাজ ইফ যে আই এম অ্যাপ্লাইং মাই ফুল স্ট্রেংথ অফ মাই বডি ইন শাউটিং আমি প্রচন্ড অনেক জোরে চিৎকার করতাম তো তাতে যেটা হতো আমার আম্মুর ঘুম ভেঙে যেত আমার আম্মু উঠে আসতো এসে আয়তুল কুরসি টুরসি পরে সুরা টুরা পরে আমাকে আবার ঘুম পাড়ায় দিত তো এরকম দুই তিন দিন হওয়ার পর আম্মু জিনিসটা দেখলো যে মানে জিনিসটা অনেক খারাপ হচ্ছে, মানে আমি ঠিকভাবে খেতে পারছিলাম না, আমি ঠিকভাবে কোনো কিছু করতে পারছি না, আমি স্কুলে যেতে পারছিলাম না, পড়তে পারছিলাম না, কোনো কিছু ঠিকভাবে করতে পারছিলাম, আমার অ্যাটিটিউড বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছিল, আমি একটুতে রেগে যাচ্ছিলাম। তো আম্মু যে জিনিসটা করলো, আমার একজন হুজুর ছিলেন, উনাকে আম্মু কথাটা বলল, জিনিসটা এক্সপ্লেন করলো, আমি এরকম এরকম করি। তো হুজুর আপনার এরকম আমাকে সেই ইয়ে করলো, মানে একটু সুরা টুরা পরে আমার শরীরটা বন্ধ করার চেষ্টা করলো, পানি পরাও দিল, বা জিনিসটা সেরকম একটা কাজে দিল,
কাজে দিল না।
অলমোস্ট আপনার সাত দিন এক সপ্তাহ আমি এভাবে সাফার করছি, প্রত্যেক দিন রাত্রে আমি এরকম আমার বাজে স্বপ্ন দেখতাম, রাত তিনটা সাড়ে তিনটার মধ্যে আমি উঠে যেতাম এবং উঠে যেয়ে প্রচন্ড জোরে চিল্লাতাম, আমার গলার রক্ত সব বের হয়ে যেত। সাধারণত আমি এত ছোট বয়সে আমার এত শক্তি থাকতো না চিল্লানো, বাট আমি তাও চিল্লাতাম। ইভেন আমাদের নেইবাররা যারা ছিল বাসা, নেইবাররাও এসে অনেক কমপ্লেন করতো যে আপনার বাচ্চা এরকম রাত্রেবেলা চিল্লার ব্যাপারটা কি, আপনি কিছু দেখান, হুজুর টুজুর দেখান। তো ফাইনালি যেটা আম্মুকে আম্মু হুজুরকে একটু জোর করে বলার কারণে হুজুর যেটা করলেন, একদিন সকালবেলা আমি এরকম মানে সকাল না রাত তিনটা সাড়ে তিনটার সময় এরকম উঠছি, উঠার পর আমার স্পষ্ট মনে আছে, মানে জিনিসটা এখনো চোখে ভাসে, যে আমি দেখলাম আমি আম্মুর রুমে তখন শুতাম, যেহেতু এই কারণের জন্য আম্মু আমার সাথে আম্মুর রুমে শুতো। তো আমি আম্মুর রুমের একদম দরজার মাথায় দেখলাম যে হুজুর দাঁড়িয়ে আছেন, উনি ঢুকছেন আমার রুমে।
আচ্ছা,
তো ঢোকার পর আমাকে পুরো আনড্রেস করলো, আনড্রেস করার পর একটা ব্ল্যাঙ্কেট দিল, ব্ল্যাঙ্কেট দিয়ে আমাকে শোয়ালো, শোয়ানোর পর আমার মাথায় হাত বুলাই দিল। এরপরে আমি শুনলাম যে আজান হচ্ছে, হুজুর বললেন যে বাবা চিন্তা করো না, আজকের পর থেকে সবকিছু ঠিক হয়ে যাবে। তো সকালবেলা আমি উঠি, উঠার পর মানে ওই দিন আমি স্কুলে যেতে পারিনি, আমার তখন পরীক্ষা চলছিল, পরীক্ষা মিস হচ্ছিল, তো আমি সকালবেলা উঠি। উঠার পর যে জিনিসটা আমি লক্ষ্য করি সেটা হচ্ছে আমার ডান হাতে ঠিক আপনার মানে শোল্ডারের নিচে, মানে আপার আর্মে, যেটা আপার আর্মে হচ্ছে আপনার একটা তাবিজ লাগানো।
আচ্ছা,
একটা তাবিজ লাগানো, এবং এই তাবিজটা যতদিন আমার সাথে ছিল, মানে একদম মানে লাইক অলমোস্ট তিন মাস আমার সাথে তাবিজটা ছিল, তিন মাসের মধ্যে আমার সেরকম কোনো কাহিনী হয় না, আই ওয়াজ টোটালি রিলিভড, আমি কোনো বাজে স্বপ্ন দেখতাম না, কিছু দেখতাম না। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে রাসেল ভাইয়া, যে তিন মাস পর এই তাবিজটা হঠাৎ করে উধাও হয়ে যায়। তো হঠাৎ করে তাবিজটা উধাও হয়ে যায়, তো আমি আম্মুকে জিজ্ঞেস করছিলাম যে আম্মু তাবিজটা কই, আম্মু আমাকে বলছে এটা নিয়ে এত চিন্তা করো না, তাবিজটা তাবিজের জায়গায় চলে গেছে। যেহেতু আমি ছোট ছিলাম, আম্মু আমাকে জিনিসটা অত একটা ডিটেলসে বলেনি। তো আম্মু আমাকে জিনিসটা সবকিছু এনক্লোজ করছে, মানে রিভিল করছে, সেটা হচ্ছে আপনার 2012 আমরা আমার একটা সিনিয়র ফ্রেন্ডের গ্রামে যাই গোপালগঞ্জে, ওখানে আমরা একটা বারবিকিউ পার্টি করি, বারবিকিউ পার্টি করার পর আমরা রাত্রেবেলা আপনার এরকম ভূতের কাহিনী নিয়ে গল্প করছিলাম। তো তখন আমার আম্মু, আমি আম্মুকে ইনসিস্ট করি যে আম্মু আমার সাথে ছোটবেলা যে কাহিনীটা ঘটছিল ওটা তুমি আমাকে একটু ঠিক করে বলো, এখন তুমি বড়। আম্মু বলে যে হ্যাঁ, তোমার সাথে এরকম কাহিনী ঘটছিল, তোমার যে মেইন কাহিনীটা হয়েছিল তুমি হাফ পজেস ছিল, তোমাকে অলরেডি একটা খারাপ জিন পজেস করছিল, বাট পুরোপুরি পজেস করতে পারিনি, কারণ ঠিক সময় হুজুর তোমাকে তাবিজটা দিয়েছিল। আমি তাবিজটার কথা জিজ্ঞেস করার পর আম্মু বলে যে হুজুর আমাকে বলেছিল যে তিন মাস পর্যন্ত তোমার এই তাবিজটা ইউজ করতে হবে, আর তিন মাসের আগে যদি আপনি মনে করেন যে আপনার বাচ্চা সুস্থ হয়ে গেছে তাহলে আপনি তাবিজটা ফেলিয়ে দিবেন, কিন্তু কোথায় ফেলাবেন সেটা হচ্ছে কোনো সমুদ্র কিংবা কোনো নদী, কোনো পুকুর টুকুরও চলবে না, কোনো ডোবায়ও না, অথবা তাবিজটা আপনার পুরাই দিতে হবে। আর তিন মাস পরেই তাবিজটা আমার হাত থেকে গায়েব হয়ে গেছে। আচ্ছা রাসেল ভাই, আমি যে স্বপ্নগুলো দেখতাম
সেটাই খুব ইম্পর্টেন্ট, যে এই স্বপ্নগুলো, যে এখন আমি জানতে চাচ্ছি যে আপনার কি স্বপ্নগুলো দেখে দেখে আপনি ঘুম ভেঙে গেলেন।
আচ্ছা, আমার মানে দেখা মতে এখন যতটুকু মনে আছে, মনে থাকার মধ্যে তিনটা স্বপ্ন আমার এখনো চোখে ভাসে, মানে যে তিনটা স্বপ্ন আমি সব থেকে ভয় পেয়েছিলাম সেই তিনটা স্বপ্ন হচ্ছে, প্রথম যে স্বপ্নটা সেটা হচ্ছে আমি এরকম স্বপ্নের মধ্যে এটা দেখছি যে আমি আমার রুম থেকে বিছানা থেকে উঠেছি, ওঠার পর আমি আমার রুমের গেট থেকে বেরোচ্ছি, তো গেটের লেফট সাইডে হচ্ছে আমাদের মেইন ডোর, মানে যেখান থেকে আমরা বেরোবো বাসার থেকে, তো আমার ফ্ল্যাট থেকে যেখান থেকে বেরোতে হয়, তো মেইন ডোরের সামনে আমি দেখি দরজাটা খোলা, ইট ওয়াজ টোটালি ডার্ক, সব লাইট টাইড অফ, একটা মানে সাদা হোয়াইট কালার একটা ফিগার দাঁড়িয়ে আছে মেইন ডোরে, অ্যান্ড ইট ওয়াজ গ্রোয়িং, মানে অ্যাজ ইফ ও আমাকে চাচ্ছে যে আই উড ফলো হিম, আমি ওকে ফলো করি। তো যথারীতি মানে ওর সামনে আগানো শুরু করছে, আমি ওর পিছে হাঁটা শুরু করছি, ও আমাকে সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়েছে, নামিয়ে এনে আমাদের পুরো কম্পার্টমেন্টটা ঘুরিয়েছে, মানে আনাচে কানাচে যত চিপা টিপা ছিল সব আমাকে ঘুরিয়েছে, ও যাচ্ছে আমি ওর পিছে যাচ্ছি।
আচ্ছা,
যেতে যেতে লাস্টে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে সেই যে ম্যান হোল, যে ম্যান হোলে লাশ ধোয়ানো হতো, সেই ম্যান হোলের কাছে আমাকে নিয়ে গেছে। তো সেই ম্যান হোলের কাছে নিয়ে যাওয়ার পর মানে ও আমার থেকে প্রায় অ্যাটলিস্ট 15 feet সামনে ছিল, আমি ম্যান হোলের একদম ফার্দার এন্ডে আর ও হচ্ছে একদম ওই পাশের এন্ডে, মানে সামনের এন্ডে। তো আমি জাস্ট তখন দাঁড়িয়ে আছি, আমি কিছুই করছি না, ও আমার দিকে জাস্ট টার্ন করলো, টার্ন করার পর আমার যতটুকু মনে আছে রাসেল ভাই সেটা হচ্ছে আমি দুইটা চোখ দেখতে পাই, লাল টকটকা দুইটা চোখ। এরপর আমি যথাযথ উঠে যাই, উঠে যাওয়ার পর আবার সেই চিল্লানো স্টার্ট করি। আচ্ছা, আরেকটা যেটা স্বপ্ন দেখি সেটা হচ্ছে, এই স্বপ্নটা অনেক বেশি ক্রিপি ছিল, এটা মানে ভূতপ্রেত কিছু দেখিনি, বাট এই স্বপ্নটা দেখার পর আমি আমার বিছানার থেকে নামতে চাইনি তার পরের দিন, মানে আমি খুবই ডেসপায়ার ছিলাম, আমি বিছানায় শুয়ে থাকবো, আমি বিছানার থেকে নামবো না, আমার আম্মু অনেক চেষ্টা করতেছে বিছানার থেকে নামা, আমি বলছি আম্মু আমি বিছানা থেকে নামবো না। প্রায় অলমোস্ট আমি পুরো হাফ অফ দ্য ডে আমি বিছানায় শুয়েছিলাম, বিছানাতে কোনোভাবে নামতে পারিনি, আমি কান্নাকাটি স্টার্ট করে দিয়েছিলাম। তো আম্মু আমাকে বলেছিল যে বিছানা থেকে কেন নামবা না, কি হয়েছে? আমি আম্মুকে বলি, আম্মু বিছানার নিচে কেঁচো আছে, বিছানার নিচে কেঁচো সাপ এগুলো আছে, তুমি এগুলো সরাও।
স্বপ্নে
দেখেছিলাম, বাট ইট ফেল ভেরি রিয়েল যে অ্যাজ ইট আমার সাথে আজকে হচ্ছে, এখনই আছে। আমি স্বপ্নে জিনিসটা মানে ফিল করতে পেরেছি যে আমাকে উঠিয়ে ওই কেঁচোর মধ্যে কেউ ফেলে দিবে, এবং আমি সেটা চাচ্ছিলাম না। আই ওয়াজ ফাইটিং উইথ দ্যাট ফোর্স, আমার হাত পা সব কাঁপতেছিল। এরপর আমি উঠে অ্যাজ ইউজুয়াল চিল্লানি দিই। তো আরেকটা যেটা লাস্ট যে স্বপ্নটা আমার মনে আছে রাসেল ভাই, সেটা হচ্ছে ওরকমই একটা সাদা ফিগার আমার গেটের সামনে দাঁড়িয়ে আছে, না গেটের সামনে না, এটা হচ্ছে আমাদের ওই যে মানে একদম মেইন যে এন্ট্রেন্সটা কম্পার্টমেন্টের, ওইটাতে ঢুকার পর যে একটা ন্যারো প্যাসেজ ওয়ে আছে যেটা আপনার বিল্ডিং ফোর আর ফাইভ এ লিড করে, ওই প্যাসেজ ওয়ে ওই বিল্ডিং ফাইভ এর পরে যে লাশ ধোয়ানোর যে প্যাসেজটা, ওইখানে তিনটা নারকেল গাছ আছে। ওই নারকেল গাছের সামনে আমি দেখতে পাই, মানে আমি একদিন দেখতেছি স্বপ্নের মধ্যে এটা দেখতেছি, আমি রাত্রেবেলা আমার পুরো কম্পার্টমেন্টের ভিতর দিয়ে ঢুকছি, আমাদের কোনো সিকিউরিটি গার্ড টার্ড কেউ নাই, আশেপাশে কোনো লোকজন নাই, আমি জাস্ট দেখতেছি কম্পার্টমেন্টটা, মানে আপনি জিনিসটা জাস্ট
ইমাজিন করতে বলছি
যে আমি রাত্রেবেলা ঢুকছি পুরো অন্ধকার ঘুটঘুটে, আমি জাস্ট দেখতেছি ওই তিনটা নারকেল গাছের সামনে একটা এরকম সাদা ফিগার দাঁড়িয়ে আছে। তা আমি ওই ফিগারটার পিছে পিছে যাচ্ছি, মানে ফিগারটা চাচ্ছে জানি আমি ওর পিছিয়ে পিছিয়ে যাই। তো আমি ফিগারটার পিছিয়ে পিছিয়ে যাচ্ছি যে আমি একটা ডিস্টেন্স ওই ফিগারটা থেকে দাঁড়িয়ে আছি। দাঁড়ায় থাকার পর আমি যে জিনিসটা দেখলাম, ফিগারটা ওই যে তিনটা নারকেল গাছ, ওই তিনটা নারকেল গাছের দিকে আমাকে পয়েন্ট করতেছে। তার একটা এরকম হাত উঠলো, মাথাটা উঠলো, মাথাটা উঠে আমাকে দেখাচ্ছে অ্যাজ ইফ যে নারকেল গাছে কিছু আছে, তুমি জিনিসটা দেখো। নারকেল গাছে যে জিনিসটা দেখি রাস্তা, এখন এখন গুজ বাম্পস হচ্ছে আমার,
দেখতে পাচ্ছি আমি গুজ বাম্পস হচ্ছে,
যে জিনিসটা দেখি এটার জন্য আমি একদমই ইয়ে করি না, মানে এখন পর্যন্ত আমি রিগ্রেট করি কেন দেখলাম জিনিসটা। সেটা হচ্ছে তিনটা নারকেল গাছ, একবারে রাইট সাইডে নারকেল গাছে একটা পা, লেফট সাইডে নারকেল গাছে আরেকটা পা, মাঝখানে আপনার কোনো বডি নাই, কোনো হাতটাতে আমি কিছুই দেখি নাই। দেখলাম মাঝখানে যে নারকেল গাছটা, ওই নারকেল গাছটা পেঁচিয়ে পেঁচিয়ে সাপের মতো সাদা কিছু একটা নেমে আসছে, নেমে এসে ওই যে আমার সামনে যে ফিগারটা দাঁড়িয়েছিল ওই ফিগারটার সাথে সে মার্চ করলো, মানে এই ফিগারটার সাথে ঢুকে গেল, ফিগারটা এসে আমার সামনে দাঁড়ালো, দাঁড়ানোর পর সেই দুইটা চোখ রাসেল ভাই, সেই যে লাল দুটা চোখ, ওই লাল দুটা চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি ওইটা দেখার পরে সাথে সাথে ঘুম থেকে উঠে আবার সেরকম ভাবে ছিল।
আসলে ব্যাপারটা হচ্ছে, তখন আপনি ক্লাস ফোরে পড়তেন, ক্লাস ফোরে একটা বাচ্চার এই ইমাজিন করা সম্ভব না যে জিনিসগুলো আপনি বলছেন। সো মানে অবভিয়াসলি আপনি সেগুলো সব,
আমি ভূতের গল্প টল্প শুনতাম, ক্লাস ফোর এর একটা বাচ্চা
মানে ভূতের গল্প, যেটা আপনি কোনোদিন দেখেননি, যেটা আপনি কোনোদিন শুনেননি, সেটা
সেরকম
সেরকম জিনিস স্বপ্নে দেখা বা সেরকম জিনিস সামনে আসা মানে কোয়াইট ইম্পসিবল যদি আপনি যদি সত্যি সত্যি না ঘটে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস, আমরা যদি হোপফুলি আবার আপনার সাথে ফিরে আসবো। একটা ছোট্ট ব্রেক নিতে হচ্ছে এই মুহূর্তে, এবং ব্রেকের পর আবার ফিরে আসছি, কোথাও যাবেন না, স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
Yes, the night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 3.0 FM, আর আমরা ভূত FM এর কো আরজে খুঁজছি, আপনারা সবাই জানেন, এবং আপনি যদি ইন্টারেস্টেড হন ডেফিনেটলি আপনি আপনার সিভি পাঠিয়ে দেন। সিভি তো অবশ্যই উল্লেখ করুন যে আপনি কোন স্টেশনে, আপনি কেন আরজে হতে চান সেটা অবশ্যই আপনাকে জানাতে হবে, এবং আপনাকে জানাতে হবে যে একটা ফটোগ্রাফ পাঠাতে হবে আপনার, এবং একটা রাইট আপ থাকতে হবে সেখানে যে আপনি কেন কো আরজে ভূত FM এর হতে চান, এবং একটা সিঙ্গেল পেজে আপনাকে সেন্ড করতে হবে এটা ভূত FM এর যে অ্যাড্রেসটা আছে ভূত FM @radiofurti.fm অ্যাড্রেসে, অথবা রেডিও ফুর্তি লিমিটেড এর অফিসে আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন এটা। এবং 60+ যে কেউ আপনারা মানে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। রেডিও ফুর্তির আরজে হান্ট শুরু হয়েছে, সুতরাং আপনারা জানেন যে আপনাদের যে প্রেফার্ড লোকেশন সেটা আপনাদের জানাতে হবে যে কোন জায়গায় আপনি আর্জিংটা করতে চান, কোন শহরে। এনিওয়েজ, আমরা চলে যাচ্ছি আবার ঘটনায়, তবে তার আগে জানি যে একটু আগে যে ঘটনা শুনলাম যে স্বপ্ন, পরপর তিনটি স্বপ্নের বর্ণনা দিলেন আমাদেরকে, আমাদের যে আগে যে স্টোরি যিনি শোনালেন তিনি, এবং আপনি চিন্তা করে দেখুন যে এই তিনটি স্বপ্ন, যে কোনো একটি স্বপ্ন দেখতে আপনার কেমন লাগবে আপনি ভাবতে পারেন, এবং ভেবে আপনি মানে ভয় তো মানে ভয় চাইতে বেশি মজাই পাবেন আর কি, ভাবতে পারেন, একটু মোর চোখ বন্ধ করে ভাবতে পারেন। আমরা আরেকটা এরকম টাইপের একটা মজার ঘটনা শুনে আসবো আবারও জুবাইরের কাছে। জুবাইরের প্রথম ঘটনাটা অনেক প্রশংসা করেছেন আপনারা, আশা করছি এই ঘটনাটাও ভালো লাগবে। জুবাইর আমরা যাই আপনার নেক্সট ঘটনায়।
থ্যাংক ইউ রাসেল ভাই। আমি এখন যে ঘটনাটা বলতে যাচ্ছি রাসেল ভাই, সেটা সে ঘটনাটা আমাকে বলেছিলেন আমাদের ড্রাইভার। আসলে উনি হচ্ছেন ভারতের কলকাতার বাসী। আমি কলকাতায় গিয়েছিলাম তখনকার ঘটনা। তো ঘটনাটা হচ্ছে বারাসাতের একটা গ্রামে, কলকাতা বর্ডারের পরেই বারাসাত, সেখানকার ঘটনাটা হচ্ছে এরকম আসলে ভাই। বারাসাতের একটা গ্রামে একটা ঘরে চুরি হয়। তো যে ঘরে চুরি হয় সে ঘরে কর্তা পরদিন সকালবেলা একজন ব্যক্তির উপর সন্দেহ করে, তাদের পাশে বাসা থাকতো, তার উপর সন্দেহ করে এবং তাকে এই বলে যে তুমি চুরি করছো এরকম। তো গ্রামের সবাই মোটামুটি ওই লোকটার কথা কনভিন্স হয়ে যায় এবং সে লোকটাকে চোর বলে এবং তাকে গণপিটুনি দেয়। গণপিটুনি দেওয়ার কারণে সে লোকটা রাসেল ভাই মারা যায়। কিন্তু মানে লোকটা ছিল নির্দোষ বেসিকলি, যে লোকটা মারা যায়। মারা যাওয়ার কিছুদিন পরে যে কর্তার ঘরে যার বাসা চুরি হয়েছিল সে স্বপ্নে সেই লোকটাকে দেখে যে মারা গেছে, তাকে দেখে এবং সে তাকে বলে যে আমি নির্দোষ ছিলাম, তুমি আমাকে হত্যা করছো, আমিও তোমাকে যেভাবে তুমি আমাকে হত্যা করেছো আমিও তোমাকে সেভাবেই হত্যা করব। এই ঘটনাটা সে আসলে রাসেল ভাই প্রায় প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় দিত। ইভেন কি সে নাকি মানে ঘুমে না, আমি রিয়েল ইয়েতেও নাকি সে এরকম শুনতো যে তাকে কেউ বলছে আমি তোমাকে মেরে ফেলবো যেভাবে তুমি আমাকে মেরে ফেলছো। তো সে তার এই ঘটনাগুলো তার ওয়াইফকে বলে, তার ওয়াইফকে বলে যে তুমি আমি যাকে আমরা মেরেছিলাম সে আমাকে হত্যা করে ফেলবে, যেভাবে আমি তাকে হত্যা করেছি সেভাবে সে আমাকে হত্যা করবে। তো ওর ওয়াইফ বলে যে না এরকম কিছু না, তোমার সামনে এরকম একটা ঘটনা ঘটে গেছে দেখে তুমি এরকম কিছু চিন্তা করতেছো। তো এরকম ঘটতে থাকে রাসেল ভাই, সে অনেকটা পাগলের মতো হয়ে যায় যে সে মানে সবসময় এরকম একটা জিনিস তার মাথার মধ্যে চলতেছে, সে সহ্য করতে পারে না। তো সে করে গিয়ে রাসেল ভাই মানে একদিন হঠাৎ করে সে তার গ্রাম থেকে অনেকটা মানে গ্রামে তাকে কেউ খুঁজে পাচ্ছে না, তার ফ্যামিলি তাকে মোটেও গ্রামে খুঁজে পাচ্ছে না, আশেপাশে খোঁজাখুঁজি হয়, অনেক খোঁজাখুঁজি করার পরে তাকে খুঁজেই পায় না। দুই তিন দিন পরে তাদের গ্রামে খবর আসে যে তার পাশে গ্রামে একটা লাশ পাওয়া গেছে। তো এখান থেকে একজন নিখোঁজ হয়েছে শুনেছিলাম, তো এই লাশটা তার কিনা আপনারা এসে একটু শনাক্ত করেন। তো লাশের শনাক্ত করেন, তো ওই ফ্যামিলি যায় ওই লাশটা শনাক্ত করার জন্য। তারা যখন ওখানে পৌঁছায় তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আসলে। তারা ওখানে গিয়ে দেখে যে লাশটা পুলিশ স্টেশনের মধ্যে রাখা। তো তাদেরকে বলা হয়েছে ওকে ঠিক আছে আপনারা আপনাদের এই লাশটা তো আজকে আর দেওয়া যাচ্ছে না, আপনাদেরকে আগামীকালকে সকালে আমরা পোস্টমর্টমের পরে দিব। পোস্টমর্টম হয় আসলে, পোস্টমর্টমের পরে যখন লাশটা হ্যান্ড ওভার করা হয় তখন তার ফ্যামিলি তাকে জিজ্ঞেস করে যে ও কিভাবে মারা গেছে। তো ওদেরকে তারা মৌখিক ভাবে কিছু বলে না, শুধু বলে যে আপনার লাশ দেখলে বুঝতে পারবেন সে কিভাবে মারা গেছে। তো যখন তারা লাশটা ইয়ে করে কাপড় সরা তখন তারা দেখে যে ওই তাকেও মানে গণপিটুনি দেওয়া হয়েছে, এরকম পুরো শরীরের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে আছে পিটানোর দাগ। তো তারা পুলিশের কাছে গিয়ে যে তার সাথে কি হয়েছে, তো ওরা বলে যে এই যখন গ্রামে আসছে তখন সে এরকম পাগলামি করতো যে ও আমাকে মেরে ফেলতেছি, ও আমাকে মেরে ফেলতেছি, তোমরা আমাকে বাঁচাও। তখন বাচ্চারা ছোট ছোট বাচ্চারা তাকে পাগল পাগল বলে ভেঙাচ্ছে এবং তার দিকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতেছে। তো ওই লোকটাও কি করছে, বাচ্চার দিকে পাথর ছুঁড়ে মারছে, এতে তার বাচ্চার যে ফ্যামিলি আছে তারা কেউ সে রেগে গেছে এবং তাকে তারাও পিটেছে। সবার পিটানোর ফলে সেও গণপিটনাতে ওভাবে মারা গেছে।
মানে ব্যাপারটা খুব আমার অদ্ভুত লাগলো এই জায়গাতে যে আকস্মিক ভাবে কোন একজন মানুষের মৃত্যু বা কোন একজন মানুষের এরকম অপমৃত্যু যদি আমাদের সামনে ঘটেও যায় এবং তারপর থেকে আমি স্বপ্নে যদি প্রতিদিন জানতে থাকি যে ঠিক আমিও এভাবে মারা যাব, এই ব্যাপারটা কি পরিমাণ মানসিক চাপ ফেলতে পারে একটা মানুষের উপরে। মানে থাকে না যে আমাদের সামনেই অনেক সময় দেখা যায় যে রাস্তাঘাটে সড়ক দুর্ঘটনায় হতে পারে বা অন্য যে কোনো সময় আপনার সামনে একটা মানুষ মারা গেল এবং তারপরে যদি কেউ স্বপ্নে আপনাকে অনবরত ইনফর্ম করতে থাকে যে আপনি ঠিক এইভাবে মারা যাবেন, আসলে উনি কিভাবে মারা যাবেন সেটা দেখার জন্য যেন পুরোপুরি সাজিয়ে ঘটনাটা ওনার সামনে করা হয়েছিল। মানে যে ভদ্রলোক যে কয়েকদিন বেঁচেছিলেন মানে পাগলই হয়ে গেছিলেন বলতে গেলে, তাই না?
পাগলের মতো উনি আচরণই করছিলেন। ঘটনাটা আসলে এখানে শেষ না, ওনার লাশ নিয়ে যাওয়া হয়, ওনারা হিন্দু ছিলেন, ওনার লাশ নিয়ে যাওয়া হয়, পুরানো হয় এবং এরপরে ওনার ওয়াইফ মানে তখন কেউ জানতো না যে ওনার ওয়াইফের কথাটা জানতেন যে উনি এগুলো বলছেন যে আমি মারা যাবো এইভাবে মারা যাবো। তো ওনার ওয়াইফ আবার ওনার হাজবেন্ডের স্বপ্নে দেখে যে উনি বলছে তুমি তো জানতে, আমি তো তোমাকে বলছিলাম যে ওরা আমাকে এভাবে মেরে ফেলবে, তুমি আমাকে বাঁচাওনি কেন। তুমি আমাকে বাঁচাওনি কেন? তো এরপর দিন সকালবেলা যেদিন ওর শরীর পুরানো হয়েছিল সে পরের দিন সকালবেলা সে ওয়াইফ তার ফ্যামিলিকে বলে যে আমার স্বপ্নে আমি ওকে দেখছি, ও আমাকে এরকম এরকম বলছে। তো এরকম রাসেল ভাই তারও স্বপ্নে ওই লোকটাই যে তুমি তো জানতে যে তারা আমাকে মেরে ফেলবে, তুমি আমাকে রক্ষা করো নি কেন, তুমি আমাকে রক্ষা মানে করতে পারতে। রাসেল ভাই প্রায় এক মাস দেড় মাস পরে তার স্ত্রীও রাসেল ভাই আত্মহত্যা করে, গলায় ফাঁসি দিয়ে সেও আত্মহত্যা করে। এবং মোটামুটি ঘটনাটা এটাই ছিল রাসেল ভাই।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, তবে তার আগে আমরা অনেকক্ষণ ধরে এসএমএস বা অন্য কিছু পড়ে পড়তে চাই। মাসুক আমাদের ময়মনসিং থেকে এসএমএস করছেন, এসএমএস করছেন জহির আমাদের মালোবাগ রেলগেট থেকে। আচ্ছা স্পেলিং এর নাজমুল হক আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে সাদ্দাম সাইফুল হলি ক্রিসেন্ট স্কুল বনশ্রী থেকে। এছাড়াও জ্যোতি আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সৌহার্দ। এছাড়া আমাদের বাবুল এসএমএস করেছেন, রাহাত খান আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন প্রীতি। এছাড়া আমাদের দেখতে পাচ্ছি জেরিন তাসনিম এসএমএস, তাসমিন এসএমএস করেছেন, আদিল খান আমাদের এসএমএস করেছেন, জান্নাত আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে শুভ রংপুর থেকে, তুহিন আমাদের এসএমএস করেছেন রামগঞ্জ থেকে। এছাড়াও আমাদের এসএমএস করেছেন মুসা গালিব বরিশাল থেকে, বরিশাল থেকে আপনি এসএমএস করছেন। আপনাকে আরো একবার জানিয়ে রাখি যে নেক্সট ফ্রাইডে আমরা আসছি বরিশালে, এবং বরিশালবাসী আপনারা আমাদেরকে আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দিন, এবং আপনাদের জানা যে সমস্ত ঘটনা রয়েছে ভয়ের ঘটনা সেই সমস্ত ঘটনা আমাদের লিখে পাঠান। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফএম @radio40.fm। আপনারা অনেকদিন ধরেই এসএমএস করছেন আমাদেরকে এবং অনেকদিন ধরে জানতে চাচ্ছিলেন যে আমরা বরিশাল কবে আসব, এবং বরিশালের অনেকে বেশ আমরা মাঝখানে একবার যাওয়াটা ক্যান্সেল করে দিই, কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল আমাদের, এবং সেজন্য আপনারা খুব কষ্ট পেয়েছিলেন যে বরিশালে আসার কথা বলে আমরা আসলাম না, এবং আপনারা খুব চাইছিলেন যেন আমরা আসি। তো আমরা ফাইনালি আসছি, এখন আমরা চাইব যে আপনারাও ঠিক একইভাবে আমাদেরকে রেসপন্স করুন, এবং আপনারা আমাদেরকে ঘটনা পাঠিয়ে দিন, যে পরিমাণ ঘটনা আপনাদের কাছে আছে এবং যেগুলো ভয়ের ঘটনা সেগুলো পাঠিয়ে দিন, এবং জানিয়ে দিন যে আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান কিনা আমাদের ঘটনাগুলো। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফএম @radio40.fm, উইচ ইজ BHOOTFM @radioforty.fm। অদৃশ্য দীপু আমাদের এসএমএস করেছে, এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি আমাদের পোস্টের নিচে www.facebook.com/radio40। ফাহিম হোসেন আবিদ আমাদের লিখছেন যে আজ ভয় পেতে চাই, আপনি কি এখন জয়েন করলেন? আপনি এখন মাত্র জয়েন করেছেন। মুশফিকুল ইসলাম মিঠু আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন এবং তিনি না এসএমএস না এখানে কমেন্ট করেছেন, এবং তিনি বলছেন যে রাসেল ভাই খুলনা থেকে আমি মিসবা ফাহিম শুভ্র মিতুল সবাই একসাথে তারা শুনছেন আমাদেরকে, এবং আমি দেখতে পাচ্ছি যে এছাড়া আমাদেরকে লিখছেন গরমের ভেতর ভূত শোনার মজায় আলাদা আতিকুল। এছাড়া আমাদেরকে মাহফুজ আহমেদ এখানে লিখেছেন, আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি আহমেদ সামির চৌধুরী সহ আরো অনেকে। আসলে ঘটনার জন্য আমাদের সময় হাতে খুব কম, আরো অনেকগুলো ঘটনা এখনো বাকি আছে, আমরা পরবর্তী ঘটনায় যাই। আপনার নামটা প্লিজ বলবেন, কোথা থেকে এসছেন, তারপর আপনার ঘটনা সময়।
হ্যালো এভরিওয়ান, আমি ইশতিয়াক, আমি নিউজ কাটন থেকে এসেছি এবং কারেন্টলি এসসিসিএ করছি। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই রাসেল ভাই, যেটা হয়েছিল আপনার গত বছরের ঘটনা। এটা আমার একটা ফ্রেন্ডের বাসায়, তো ওই ফ্রেন্ডের বাসায় আমরা স্টে ওভার করতে প্ল্যান হয়েছিল যে স্টে ওভার করবো। যেটার যে ঘটনা ঘটেছে রাসেল ভাই সেটার এক্সপ্লেনেশন আমি এখনো পাইনি, এখনো আমি খুঁজছি। সেটা হলো আপনার আমরা যাওয়ার পরে তিনটা ফ্রেন্ড ওইখানে, ওইটা আপনার নিউজ কাটুনেই, তিনটা ফ্রেন্ড আমরা গল্প করতে থাকি। তো রাতের বেলা একটা দুইটার পরে, একটা দুইটার দিকে গল্প করতে থাকি। গল্প করতে করতে হঠাৎ আমাদের একটা ফ্রেন্ড, সে আমরা তিনজনের মধ্যে একজন, যে ফ্রেন্ডটা ওই ফ্রেন্ডটা ঘুমিয়ে পড়ে হঠাৎ। তো ঘুমিয়ে পড়ার পরে আমরা খেয়াল করিনি, আমি আর আমার একটা ফ্রেন্ড আমরা গল্প করতেছিলাম। তো এরপরে যেটা দেখলাম যে ওই ফ্রেন্ডটা কোনো কথা বলছে না, সে ঘুমের মধ্যেই আছে। তো তখন আমরা তাকে জাগানোর চেষ্টা করি, এরপরে এরপরে সে কোনো রেসপন্স দিচ্ছিল না। তো পরে যখন যেটা বুঝলাম না, তিনি সে ফ্রেন্ডটা সে ঘুমিয়ে পড়েছে। ঘুমানোর পরে আপনার আমরা দুজন গল্প করতে, আমরা জাগাই নিই ওই ফ্রেন্ডকে। তো আমরা বারান্দায় যাই, বারান্দায় যেয়ে গল্প করতে থাকি। আমরা যখন বারান্দা থেকে ব্যাক করি, ব্যাক করার পরে যেটা দেখি আমরা রাসেল ভাই, সেটা হলো সে পিঠ চুলকাচ্ছে, স্ক্র্যাচ করতেছে, হাত যতটুকু যাচ্ছে সে স্ক্র্যাচ করতেছে পিঠে খুব জোরে জোরে, এবং সে ঘুমের মধ্যেই আছে। আমরা যে তাকে আবার জাগানোর চেষ্টা করি, তাকে আমরা বলি যে কি হয়েছে, তাকে জাগানোর চেষ্টা করি যে কি হয়েছে বলার জন্য। এরপরে সে কোনো রেসপন্স দিচ্ছে না, সে জাস্ট স্ক্র্যাচ করতেছে পিঠে। স্ক্র্যাচ করার পরে হঠাৎ করে সে স্ক্র্যাচ করা বন্ধ করে আবার চুপচাপ ঘুমানো থাকে। তো আমরা ভেবেছি হয়তো এমনি পিঠ চুলকাচ্ছে, তো নর্মাল ব্যাপার। এরপরে যেটা হয়, সে কতক্ষণ পরে আবার সেম ভাবে পিঠ চুলকানো শুরু করে, এবং আমরা যেটা করি আমরা তাকে জাগানোর চেষ্টা করি। জাগানোর চেষ্টা করে সে কি করে, সে হঠাৎ করে খাট থেকে পড়ে যায়, মানে সে নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার পরে দেখলাম যে সে মাথায় হাত দিয়ে সে আমাদের দিকে তাকিয়ে আছে। লাইটস অফ, কিন্তু হালকা আলো ছিল, দেখলাম যে সে আমাদের দিকে তাকিয়ে আছে। তো তাকিয়ে থাকার পরে আমরা ভেবেছি যে সে হয়তো আমাদেরকে ভয় লাগানোর চেষ্টা করছে বা এরকম কিছু একটা হচ্ছে। বাট সে ওইরকম না, সে ওইরকম ছিল না, ভয় মানে সে এরকম অ্যাক্টিং ট্যাক্টিং করে না। সে আমরা বুঝছিলাম না কি হচ্ছিল তখন। এরপরে যেটা হয় সেটা হলো আমরা তাকে উঠালাম, উঠে বেডে আনলাম। বেডে আনার পরে যেটা হয় সেটা হলো আমরা তার পিঠে যে তার টি শার্টটা আমরা খুলি। সে যখন আবারও পিঠ চুলকাচ্ছে আমরা তার টি শার্টটা খুলি। টি শার্টটা খোলার পরে দেখলাম যেটা সেটা হলো আপনার পিঠে অনেক রকমের সাইন স্ক্র্যাচ করা, এবং অনেক আপনার মনে হচ্ছিল যে অনেক মানে লাল হয়ে আছে, এবং ক্রসের সাইন, তিনটা ইয়ের সাইন, অনেক রকম সাইন আঁকা। দেখার পরে আমরা ভাবলাম যে স্ক্র্যাচ করে এত এরকম সাইন দেওয়ার কথা না, কারণ আঁচড়ের দাগ মনে হচ্ছে, অনেক আঁচড়ের দাগ, তারপরে আপনার রাউন্ড সার্কেল করা দাগ, যেটা পসিবল না একটা মানুষের পক্ষে, এটা পসিবল না। আমরা দেখে একটু অবাক হলাম যে এটা কি হতে পারে। তারপরে দেখলাম যে সে এখনো চোখ বন্ধ করে আছে। সে হঠাৎ বলা শুরু করে যে আপনার মেয়েটা বাঁচবে না। সে হঠাৎ এরকম ঘুমের মধ্যে বলা শুরু করে যে মেয়েটা বাঁচবে না। তো আমরা বললাম যে কে বাঁচবে না, বলে যে মেয়েটা ফাঁসি দিবে দোস্ত, মেয়েটাকে বাঁচাতে হবে, আই নিড টু হেল্প হার অ্যান্ড অল। দেন আমি বললাম কাকে বাঁচাতে হবে, কার কথা বলতেছিস তুই? সে ঘুমের মধ্যে এসব আবল তাবল কথা বলছে। তো ও যেটা বলল পরে সেটা হলো যে সে জাস্ট একই কথা বলবে রিপিট করছে যে মেয়েটা বাঁচবে না। তো আমরা জিজ্ঞেস করলাম যে কে, আমরা মানে মেয়েটা কে, কোথায় মেয়েটা? তো সে যেটা করলো সে পয়েন্ট করেছে, তার ফিঙ্গার দিয়ে পয়েন্ট করে সে ওই রুমে যে পর্দা জানালা, পর্দার দিকে সে পয়েন্ট করে সে দেখালো যে মেয়েটা ওইখানে। আমরা একটু ভয় পেয়ে যাই, তখন যেটা হলো আপনার ভাইয়া যখন সে পয়েন্ট করেছে, পয়েন্ট করার পরে সেই কার্টেন্স গুলা বাতাসে নড়া শুরু করে, মনে হচ্ছে যে খুব বাতাস ভিতরে
এবং
পর্দাগুলো নড়া শুরু করে। তখন আমরা একটু ভয় পেয়ে যাই, কারণ তখন আমরা ভাবতেছিলাম না সামথিং ইজ রং, তখন আমাদের মনে হচ্ছিল যে কি হচ্ছে এটা। তো আমরা সাথে সাথে লাইট জ্বালাই, এরপরে ওকে বার, ওর চোখ ও এখনো বন্ধ করে আছে। তো যখন কার্টেন্স গুলো নড়া শুরু করে তখন লাইট জ্বালিয়ে তার দিকে আবার তার দিকে আসলাম আমরা। এসে তাকে আমরা জাগানোর চেষ্টা করছি বারবার, বাট সে জাগতেছে না। সে একই স্টোরি রিপিট করছে যে কোন একটা মেয়ে কোন একটা প্রবলেমে আছে এবং সে আত্মহত্যা করতে চাচ্ছে। তো আমরা যেটা করলাম এরপরে, আমরা কতক্ষণ ওর এই ওর সাথে দেখছিলাম যে কি হচ্ছিল কি হবে, তখন আমরা দুজনেই বসে আছি এবং আমরা দেখছিলাম যে কি হবে। এরপরে যেটা হয়, এরপরে সে হঠাৎ করে সে আমাদের দিকে তাকায়, চোখ খুলে তাকিয়ে সে একটা হাসি দেয়। হাসি দেওয়ার পরে আমরা কি করলাম, আমরা তাকে ধমক দিলাম। ধমক দিয়ে আমি বলছি যে অনেক হয়েছে, এবার বন্ধ করো, যাই করছো এটা বন্ধ করো। তো ধমক দিলাম। এরপরে যেটা হয় সেটা সে আবার চোখ বন্ধ করে ফেলে, আবার সে এরকম স্টোরি কিছু স্টোরি বলতে থাকে আমাদেরকে, সে কিছু একটা দেখছে এরকম কোন স্টোরি বলতেছে। এরপরে যেটা করলো সে হঠাৎ করে সে দৌড় দিয়ে বাথরুমে ঢুকে গেল। বাথরুমে ঢুকে যাওয়ার পরে আপনার বাথরুমের দরজা লক করে দিল। তো আমরা ধাক্কানোর পরেও খোলে না। তো অনেকক্ষণ ধাক্কাতে থাকি, সে খোলে না। এখন এই মুহূর্তে আমরা কি করবো আমরা বুঝতে পারতেছিলাম না। আমরা তখন তাকে জিজ্ঞেস করেছি কি হয়েছে তোর, বের হ, বাথরুম থেকে বের হ, এখন এখানে আঙ্কেল আন্টি তো ঘুমাচ্ছে পাশ রুমে, তো সাউন্ড শুনলে হয়তো খারাপ ভাববে যে আমরা আসছি এরকম। তো সে কথা বলছে না। সে হঠাৎ করে কি হলো, সে কান্না, একটা অন্য একটা ভয়েসে, তার ভয়েস না, আমরা কান্নার আওয়াজ পাচ্ছি বাথরুম থেকে। তো কান্নার আওয়াজ পাওয়ার পরে আমরা মোটামুটি তখন একটু ভয় পাই। ভয় পাওয়ার পরে আমরা কি করলাম, আমরা তার পাশের রুমে যেয়ে, তার পাশের রুমে আরেকটা রুমে তার বোন এবং তার ছোট ভাই ছিল, ওদেরকে আমরা উঠিয়ে নিয়ে আসি। উঠিয়ে নিয়ে আসার পরে ওরা ঘুমেছিল, ঘুম থেকে উঠানোর পরে ওরা রুমে আসে, বললো যে কি হয়েছে। তো তখন বললাম যে এরকম ও একটু উইয়ার্ড বিহেভ করতেছে এবং সে হঠাৎ বাথরুমে চলে গেছে এবং বাথরুমের দরজা লক, বাথরুম থেকে বের হচ্ছে না। তখন তার বোন একটু রাগ করেছে এইসব কাহিনী শুনে। শোনার পরে সে বলে যে তোমরা কেন করেছো এসব, আমি তো জানি অ্যাকচুয়ালি এখানে একটু বাজে এসব জিনিস হয়, তোমরা হয়তো এগুলো নিয়ে কথা বলছিলে, যেটার কারণে মানে বললো আর কি। উনি একটু রাগ করলো, রাগ করে উনি চাবি আনতে গেল, বাথরুমের চাবি আনতে গেল। এরপরে চাবি আনার পরে উনি বাথরুম দরজাটা খুললো, খোলার পরে দেখলো আমরা যেটা দেখলাম সেটা হলো সে বাথরুমের এক কোনায় সে জাস্ট লাইক শুয়ে আছে, একদম যার কোনো সেন্স নাই সে শুয়ে আছে। তারপরে আমরা তাকে এনে বেডে আনলাম, আবার বেডে এনে তাকে আমরা যেটা দেখলাম রাসেল ভাই সেটা হলো পিঠে আমি যেসব সাইনগুলো দেখেছি একটা সাইনও নাই বা একটা স্ক্র্যাচের দাগও নাই তার পিঠে, জাস্ট পিঠটা যেমন ছিল একদম ফ্রেশ মনে হলো যে কিছুই নাই তার পিঠে। সো পিঠে কোনো স্ক্র্যাচের দাগ নেই, এটা দেখে আমরা খুবই অবাক হয়ে গেলাম যে পাঁচ মিনিট আগে সে এত স্ক্র্যাচ করলো, চুলকালো এবং এত সাইন দেখলাম, এগুলো এখন কোথায় গেল। এরপরে ওর বোনকে আর আমরা কিছু বলিনি, ওর বোন চলে গেছে। তো পরের দিন আমরা আপনার পরের দিন যখন সে ঘুম থেকে উঠে তখন তাকে আমরা জিজ্ঞেস করলাম যে এরকম এরকম হয়েছে তুই কি করছিলি, কিন্তু বউ বললো যে কই আমি তো তোদের সাথে গল্প করে ঘুমায় গেছি, তখন আমার ঘুম চলে এসেছিল আমি ঘুমায় গেছি, এরপরে তো আমি এখন উঠলাম।
ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এরকম একটা কাহিনী আগে একবার অনেকদিন আগে একবার শুনেছিলাম, সেটা হচ্ছে সুমন ভাই একবার এসেছিলেন এবং উনি সবার সাথে শেয়ারও করেছিলেন যে তার মানে ওই মুহূর্তে তার পিঠে এরকম স্ক্র্যাচ মানে স্ক্র্যাচ পড়ছিল এরকম একটা বলেছেন এবং পরে আমাকে দেখিয়েছিল না সেটা। এবং আমি আপনার ঘটনা শুনে অনুমান করতে পারছি ব্যাপারটা কেমন, কারণ এই ব্যাপারটা আমি দেখেছি এবং আমার চোখের সামনে ঘটেছে সুমন ভাইয়ের ক্ষেত্রে, এবং সুমন ভাই সেটা শেয়ারও করেছিলেন আপনাদের সাথে। যারা ওই সময় থেকে শুনেন তারা অনেকে হয়তো মনে করতে পারবেন, হয়তো 2010 বা 2011 সালের কথা বলছি আমি। তো যাই হোক, আমরা এতক্ষণ পর্যন্ত অনেকগুলো ঘটনাই শুনলাম, আবারও ফিরে আসবো, কিন্তু তার আগে একটা ছোট বিরতি নিতেই হচ্ছে, এই আওয়ারটা ফুরিয়ে যাচ্ছে। আমরা ছোট বিরতির পরে আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। তার আগে যাওয়ার আগে জানিয়ে যাই যে আমরা আগামী সপ্তাহে আসছি বরিশাল, সুতরাং বরিশালে যারা রয়েছেন লিসনার তাদেরকে অনুরোধ করব যে আপনাদের জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা পাঠিয়ে দিন ভূত এফ এম @ফুর্তি.fm এই অ্যাড্রেসে। এবং ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পরে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন বরিশালে থাকতেন তাদের তারা অবশ্যই অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর সেই সাথে আরেকটা খবর, সেটা হচ্ছে ভূত এফ এম এর কো আর জে আমরা খুঁজছি, এবং সেই জন্য আপনারা যারা ইন্টারেস্টেড তারা আপনাদের সিভি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, এবং আমরা আমাদেরকে দশটা স্টেশনের জন্য আমাদের আরজে লাগবে। এবং যারা ইন্টারেস্টেড তারা সিভির সাথে এক কপি আপনার ছোট আপনার ফটোগ্রাফ এবং সেই সাথে আপনাকে রাইট আপ পাঠাতে হবে যে আপনি কেন কো আরজে হতে চান ভূত এফ এম এর। আর একটা সিঙ্গেল পেজে আপনাকে এটা সেন্ড করতে হবে ভূত এফ এম অথবা রেডিও ফুর্তির অফিসে। আর যে কেউ 16 বছরের ওপরে বয়স এরকম যে কেউ এই মানে আরজে হিসেবে এখানে জয়েন করতে পারবেন, আমাদের এখানে অংশগ্রহণ করতে পারবেন। চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী ঘটনার আগে একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতি পরে আবারও ফিরে আসছি। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
ওয়েলকাম ব্যাক, আমি রাসেল আছি, সাথে চলছে ভূত এফ এম এবং আমার সাথে রয়েছে মাসুম। এবং আপনারা সবাই জানিয়ে দিচ্ছেন SMS এর মাধ্যমে যে কেমন লাগছে আজকের এপিসোডটি, এবং সবাই আমাদের থ্যাংকস দিচ্ছেন, তাতে বোঝা যাচ্ছে যে আজকের এপিসোডটি কেমন লাগছে। এবং আমি দেখতে পাচ্ছি জুবাইর মানে লাস্ট এপিসোডে যখন এসেছিলেন তখন আপনারা খুব মানে প্রশংসা করেছিলেন, আজকে আরো দুজন যারা এতক্ষণ ধরে ঘটনা বলেন তাদেরও আপনারা মানে প্রশংসা করেছেন। এবং আমার মনে হয় যে ডেফিনেটলি বাকি যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে, আপনারা অনেক এনজয় করবেন। আমরা চলে যাচ্ছি আবারও, আচ্ছা কয়েকটা নাম বলে ফেলি, এত কষ্ট করে যারা SMS পাঠাচ্ছেন একটু নামটা বলে ফেলি ভাই। আমরা মিজান আমাদের সিলেট থেকে SMS করেছেন, আমাদের SMS করেছেন বিশ্বজিৎ, এছাড়াও আমাদের SMS করেছেন আফিস আসফিয়া, ওহিমা ওমিহা আমাদের এসএমএস করেছেন, আমাদের এসএমএস করেছেন হিমেল, এছাড়া রায়হান আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে নাসিম, এবং আমাদের এসএমএস, আচ্ছা তিনি বলছেন যে সিভি কোন অ্যাড্রেসে পাঠাবো, ভূতএফএম @ফুর্তি.এফএম, ভূতএফএম এর কোয়ার্ড যে ভূতএফএম এ তো সিভি পাঠাবেন আমাদেরকে। এছাড়াও ফারহান এসএমএস করেছেন, এছাড়াও আমাদের এসএমএস করেছেন সাইফ সালমান রাজশাহী থেকে, শুভ সাহা আমাদের যশোর থেকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে 2012 পরে এগেইন আজ সেরকম ভয় পেলাম। একটা মজার ব্যাপার কি জানেন, ভূত এফএম যখন আমরা শুরু করেছিলাম, ভূত এফএম শুরুর মোটামুটি 2-3 এপিসোডের পর থেকেই আমরা শুনতে শুরু করেছি, এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি যে আগের এপিসোডগুলো ভালো ছিল। তো আমাদের অফিসে আমরা এটা আবার সেদিন আবার কথা বলছিলাম, তো আমাদের অফিসে মানে মানে কি বলবো যে আমাদের একজন কলিগ সেদিন একটা খুব মজার কথা বলছিলেন যে অনেক সম্পর্ক এরকম থাকে যে যে সম্পর্কগুলো অনেক দীর্ঘদিনের, সম্পর্কের শুরুটা অনেক মধুর ছিল, পরে সম্পর্কটা তিক্ত হয়ে গেছে। কোন কোন সম্পর্ক সেটা বলবো না, কিন্তু এরকম সম্পর্ক মানুষের জীবনে অনেক থাকে যে শুরুতে খুব মধুর ছিল, আস্তে আস্তে তিক্ততা বাড়ে, বিরক্তি বাড়ে, মানে এরকম হয় আসলে, ভেরি ন্যাচারাল। আমাদেরকে বাপ্পি আবির এবং সাদ্দাম এসএমএস করেছেন হাজারিবাগ থেকে, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন, আচ্ছা তিনি খোলা আকাশের নিচে বসে ভূত এফএম শুনছেন, ওকে। আমাদেরকে মুখিত শিমু নেত্রকোনা থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে আরো অনেকেই। আমরা চলে যাব ঘটনায় এবং জুবাইরের কাছে আমরা পরবর্তী ঘটনার জন্য যাচ্ছি, জুবাইরের একটা ঘটনা শুনে আসি। জুবাইর কাছে আসলে ঘটনা শেষ নাই, কারণ তার ফ্যামিলি থেকেই ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটাই ওই রকম, সেটা একটু বললেও ভালো হয় হয়তো।
থ্যাংক ইউ লিসেনার্স, আমি অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা বলি যাতে আপনাদের বুঝতে সহজ হয় যে এই ঘটনাগুলো অ্যাকচুয়ালি কোথা থেকে আসতেছে বা কি হচ্ছে। সেটা হচ্ছে যে আমি এলাকার নাম উল্লেখ করছি না, কোন এক এলাকায় আমার দাদা হচ্ছেন খলিফা হিসাবে দায়িত্ব পালন করতেন, মানে তিনি ওখানকার মুসলিমদের নেতৃত্ব দিতেন, এটা ছিলেন। তো আমার দাদা ইন্দেকালে পরে এই খলিফার দায়িত্ব বেসিক্যালি আমার বাবার নেওয়ার কথা ছিল। তো আমার দাদা 1987 আমার দাদা হার্ট অ্যাটাক করার পরে আমার বাবাকে বলেছিলেন যে তুমি দায়িত্বগুলো নাও, তো আমার বাবা মানে সরাসরি না করে দেন যে না আমি এরকম করবো না, আমি এই ধরনের দায়িত্ব নিতে পারবো না। তখন আমার বাবা আমার দাদা আমার বাবাকে মোটামুটি ফ্যামিলি থেকে আলাদা করে দেন। তো আমার দাদা পরবর্তীতে আরো 3 বছর বেঁচে ছিলেন, 1990 আমার দাদা যখন ইন্তেকাল করেন তখন আমার নানা অ্যাকচুয়ালি আমার দাদার দায়িত্বগুলো বুঝে নেন। তো আমার দাদা যখন ইন্তেকাল করেন আমার বাবাকে ফ্যামিলি থেকে আলাদা করার পরেও আমার দাদা আমার সাথে খুব বেশি ছিলেন, মানে সম্পর্ক ভালো ছিল আমার দাদার সাথে, উনি আমার সাথে প্রায় দেখা করতে আসেন, খেলাধুলো সবকিছুই করতেন। উনি যখন ইন্তেকাল করেন, উনি ইন্তেকালের সময় আমার নানাকে বলে যান কি যাতে আমার প্রতি খেয়াল রাখা হয়, এবার আমার বাবাকেও বলে যান যে আমার প্রতি খেয়াল রাখা হয়। আনফর্চুনেটলি 1995 আমার বাবাও ইন্তেকাল করেন। তো মোটামুটি আমার নানা আমার প্রথম টিচার ছিলেন, আমার নানা আমাকে প্রথম পড়ালেখা শেখানো, আরবি বাংলা ইংলিশ যাই হোক আমার নানার কাছ থেকে আমি শিখেছি। তো উনি আমার সবসময় মানে আমাকে গাইড করতেন, প্রতিটা জিনিসে আমাকে সবসময় গাইড করতেন। আমার নানা যখন ইন্তেকাল করেন, এই ঘটনাটা অ্যাকচুয়ালি আমার সাথে এই ধরনের ঘটনা শুরু হয় রাসেল ভাই উনার ইন্তেকালের পর থেকেই একেবারে। উনি যখন ইন্তেকাল করেন তখন আমি ঢাকায় ছিলাম, তখন আমি চাকরি না একটা স্টুডেন্ট হিসেবে ঢাকায় এখানে ছিলাম, কিছু ফ্যামিলি কাজে আসছিল। তো আমি এখানে আসার পরে আমি জানতে পারি যে আমার নানা ইন্তেকাল করেছেন, এবং যেহেতু আমি আমার নানার খুব ক্লোজ ছিলাম, তো আমি আমার খুব ইয়ে ছিল যে আমি নানার সাথে দেখা করার জন্য যাবো। তো আমি এখান থেকে রাসেল ভাই কোনোভাবেই মানে চিরাং যাওয়ার ব্যবস্থা করতে পারিনি। সো আমার নানা যেদিন ইন্তেকাল করেন তার পরের দিন জোহরের সময় তখন জানাজার ব্যবস্থা করা হয়েছিল, কারণ ওনার কিছু আত্মীয় ঢাকায় হয়েছিল, তারাও যাতে পৌঁছাতে পারে আমার জানাজায় সেই যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো অন্যান্যরা চলে যেতে পারলেও রাসেল ভাই আমি পৌঁছাতে পারিনি, মানে আমি গাড়ি ধরতে পারতেছিলাম না কোনো কারণে। তো পরবর্তীতে আমার চিরাং আমি যেদিন আমার নানার জানাজা হবে সেদিন সকালবেলা আমি গাড়িতে উঠি, 5:30 প্রথম বাসে উঠি তখন, এবং আশা ছিল যে 11:30 মধ্যে আমি চিরাং গিয়ে পৌঁছাবো, কিন্তু আনফর্চুনেটলি আমার চিরাং পৌঁছাতে কিছুটা দেরি হয়। তো আমি যখন চিরাং পৌঁছে আমি ফ্রেশ হয়ে গোসল করি এবং রেডি হয়ে যখন বের হই রাসেল ভাই তখন প্রায় জোহরের আজান হয়ে গেছে, প্রায় জামাতও শেষ ততক্ষণে। তো আমি শুধু চাচ্ছিলাম যেভাবে হোক যে আমি আমার নানার জানাজাতে এবং দাফনে গিয়ে হাজির হতে পারি। তো আমি অনেকক্ষণ অপেক্ষা করার পরে রাসেল ভাই কোনো রিক্সা ট্যাক্সি সিএনজি কিছুই পাচ্ছিলাম না। তো অল অন আ সাডেন একটা লোকাল বাস আমার সামনে আসলো এবং লোকাল বাসে দে আর শাউটিং যে স্থানে কবরস্থান আছে আসলে সেই কবরস্থানের জায়গাটার নাম শাউট করতেছে আর কোনোটা না। যেমন সহজে একটা বাস কি করে তিন চারটা রুটের নাম বলে যে মালিবাগ গুলশান বাড্ডা এরকম তিন চারটা রুটের নাম বলে, তারা এরকম কিছু না, তারা স্পেসিফিক যেখানে কবরস্থান আছে সেটার নাম বলছে
একদম সরাসরি
আজিমপুর সরাসরি এরকম একটা নাম উঠছে। তো আমিও হয়তো কিছু আমি যেতে যাচ্ছি কোনো ভাবে আমি হয়তো চিন্তা না করে আমি বাসের মধ্যে উঠে যাই আসলে আমার বাসা থেকে ওই কবরস্থানের মাঝখানে দুইটা মেজর পয়েন্ট পরে যেখানে বাস থামবেই যাত্রী নেওয়ার জন্য। এবং আমি যখন বাসে উঠে রাজেন ভাই বাসের মধ্যে কেউই ছিল না, তিনজন লোক বাস ড্রাইভার কন্ডাক্টর সুপারভাইজার তিনজন লোকই বসে আছে, এছাড়া একজন কোনো ব্যক্তিও নেই। তো আমি বাসে উঠে সবার আগে যে কাজটা করে আসলাম আমার মোবাইল বের করি এবং আমার ছোট ভাইকে মেসেজ পাঠানোর চেষ্টা করি, পাঠাই যে মামাকে বলো যাতে এখনই দাফনের কাজটা না সারে আমি বাসের মধ্যে আসি, আমি পাঁচ দশ মিনিটের মধ্যে এসে পৌঁছে যাবো আসলে। কিন্তু মানে আমি মেসেজটা টাইপ করাও শেষ হয়নি এখনো আসলে, লোকটা বলতেছে আমাকে সুরজ আমাকে নামেন নামেন ইয়ে চলে আসছে। যেখানে আমার মিনিমাম সাত আট মিনিট লাগার কথা আসলে কিন্তু আমি এতটুকু মেসেজ দিতে দিতে আমি জাস্ট ওখানে পৌঁছে গেছি। তো মানে নামেন নামেন, তো আমি নেমে তাড়াহুড়ো করে নেমে আমি বিয়েতে চলে গেলাম, দাফন কবরস্থানে গেলাম। কবরস্থানে যাওয়ার পরে আমি জানাজা শেষ হয়ে গেছিলাম, দাফনে যখন পৌঁছলাম তখন আমাকে খুব অবাক করে দিয়ে আমার মামা বলল যে কবরে কে কে নামবে, কবরে নামবে আপনার ওনার মানে আমার ছোট দুই মামা এবং আমি, আমার বড় মামা কবরে নামবেন না। কেন নামবেন না? কারণ আমার নানা নাকি এটা বলে গিয়েছে। তো নানার দাফনের পরে আমি যখন বাসায় ফিরে আসি তখন যে জিনিসটা আমি বেশি অবাক হই, আমার নানু আমাকে বলে তুই আসছিস? আমি বলছি হ্যাঁ, কখন আসছিস? আমি যেটা নানার দাফনে একটু আগে আসছি। তো নানু আমাকে বলে কি আমি তো জানতাম, আমি জানতাম মানে আমি জানতাম মানে তুই নানার দাফনে একবার আগে এসে পৌঁছাবি। তো কেমনি তো নানা তো তোর নানা এই কথা বুঝছিল যে তুই যদি জানাজে উপস্থিত নাও হতে পারস, আমার জানাজা নামাজ যদি অবস্থিত নাও হতে পারে দাফনের সময় ঠিকই এসে পৌঁছাবি। এবং আমার দাদা মারা যাওয়ার সময় আমার মামাকে এটা বলে গেছিলেন যে তুমি কবরে নামবা না, তুমি আমার দায়িত্বগুলো পালন করবে, তুমি কবরে নামবা না, তোমার ছোট দুই ভাই মানে আমার ছোট দুই মামা এবং আমি আমার তিনজন যাতে কবরে নামি। আসলে ভাই তখন আমি আবিষ্কার করলাম যে তখন আমি অ্যাকচুয়ালি বাসের ঘটনাটা যে কারণ আমার নানা এতটা বলছেন যে আমি ওর জন্য ব্যবস্থা করে দিয়ে যাবো যে দাফনের আগে সে যাতে পৌঁছাতে পারে। তো তখন আমার মাথায় সরে জিনিসটা বাড়ি ঘুরে আসলে পুরো বাসের মধ্যে কেউ ছিল না এবং আমি যে এত দূর আসছি তিনজন কোনো যাত্রী নাই, যে অতিরিক্ত যাত্রীর কারণে হয়তো এমন হতে পারে যে আপনার কাছ থেকে ভাড়া নিতে ভুলে গেছে, কিন্তু কোনো যাত্রী নাই। কিন্তু তারপর আমি ভাড়া দিইনি আসলে ভাই, বাস কেউ আমার কাছে ভাড়া চাইনি এবং একটা মেসেজ লেখার সময়ের মধ্যে আমি এতটুকু দূরত্ব পার করে চলে আসি। এবং যদি এটা হ্যাঁ আমি এটাকে নর্মাল বলবো না, অ্যাবনর্মাল, কারণ হচ্ছে যে আসলে এটা নর্মাল বাস হলে সে অবশ্যই ওই দুইটা পয়েন্টে থামতো যেখান থেকে সে যাত্রী পাবে, সে এরকম কিছুই করেনি। তো এখান থেকে আসলে বেসিক্যালি আমার সাথে যে ঘটনাগুলো শুরু
হয় এখান থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ জুবায়ের, আরো আপনার কাছ থেকে অনেক ঘটনা শুনতে ইচ্ছা করছিল, বাট আরো গেস্টদের ঘটনা আমরা শুনবো, দ্যাটস ওয়াই শুনতে পারলাম না। বাট আমরা ডেফিনেটলি নেক্সট টাইম আপনি তো আবার আসবেন এবং আপনাকে একটু মাঝে মাঝে আসতে হবে যাতে আপনি আপনার ঘটনাগুলো সবগুলো আমাদের বলতে পারেন। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই SMS পাঠাচ্ছেন, সেই সাথে ফেসবুকে অনেকে আছেন আমাদের সাথে। আমাদের ফেসবুকের অ্যাড্রেস তো আমি আরেকবার বলে দিই, www.facebook.com/radio.foodthe and www.facebook.com/bhutafm.russell। এই দুটো অ্যাড্রেসে গিয়ে আপনি নাম ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাগুলো আচ্ছা ইমেল করতে পারেন এখানে, যে আপনি আপনাদের আজকের গেস্ট দেখতে পাবেন এবং সেখানে আপনি লাইক দিতে পারবেন, কমেন্ট দিতে পারবেন, আপনি জানতে পারবেন আজকের যে ঘটনাগুলো সেই ঘটনার মধ্যে কোন ঘটনাগুলো আপনার কাছে স্পেশালি সবচেয়ে বেশি ভালো লাগছে এবং আপনি ঘটনার একটা রেটিং আপনি আমাদের জানাতে পারবেন। কিন্তু তো যাই হোক, আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ফেসবুকের মজাটাই এটা, যেমন আমি পলাশ জেয়ার লিখেছেন যে দুবাই থেকে তিনি শুনছেন আমাদের সাথে। তো যারা দেশের বাইরে রয়েছেন তাদের কিন্তু একটা জায়গা আছে, সেটা হচ্ছে ফেসবুকে আপনি কিন্তু আমাদের জানাতে পারেন এবং ফেসবুকের মাধ্যমে এখনই যারা লাইভ শুনছেন এই মুহূর্তে তারা আমাদের জানাতে পারেন। আর আমি দেখতে পাচ্ছি যে ভূত FM শুনছেন বরিশাল থেকে হৃদয় এবং আগামী সপ্তাহে আপনাদের ওখানে আসছি আমরা এবং আশা করছি যে আপনাদের সবার সাথে দেখা হবে, আপনাদের সবার সাথে কথা হবে এবং আপনাদের কাছ থেকে দারুণ দারুণ কিছু ঘটনা পাবো। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি এমডি নুরুজ্জামান শাওন আমাদের এখানে লিখেছেন, আমাদের এখানে লিখেছেন সাগর ভট্টাচার্য সহ আরো অনেকে। তো আমাদেরকে যদি এসএমএস করতে চান, এসএমএস করার নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutafm@radiofurti.fm which is bhutafm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের দেখতে পাচ্ছি যে এখানে শৌক আর তালুকদার লিখছেন যে জুবায়ের ভাইয়ের ঘটনাগুলো অনেক ভয়ঙ্কর। আমাদের এখানে দেখতে পাচ্ছি সম্রাট লিখেছেন যে ভয় লাগছে, বাট ভয় লাগছে বাট ভয় আচ্ছা কি ভালো লাগছে বাট ভয় লাগছে না, বাহ চমৎকার। আমাদের এছাড়াও আকাশ বিন চৌধুরী লিখেছেন অনেক ভয় পাচ্ছেন তিনি, এছাড়াও আরো অনেকেই আমাদের এখানে লিখছেন। এবং আমাদের সাথে এই মুহূর্তে যারা আছেন তারা তাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন এবং আপনাদের মতামতগুলো আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আজ খুব ভয় লাগছে লিখেছেন মাহফুজ আহমেদ। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের এখানে লিখছেন প্রকাশ চন্দ্র পল সহ আরো অনেকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা।
থ্যাংক ইউ রাসেল ভাই, ইটস মি আলবি এগেইন, আমি গোজদান মন্ডি শঙ্কর থেকে এসেছি। আচ্ছা, আমি যে এখন যে ঘটনাটা বলবো এটা হচ্ছে রাসেল ভাই আমার মানে খুব রিসেন্ট একটা কাহিনী, 2014 উইন্টারের কাহিনী, এটা জানুয়ারির কাহিনী, আমার ডেটটাও মনে আছে, ইট ওয়াজ মেবি 18th or 19th জানুয়ারি হবে।
ওকে,
তো তখন আমার একটা বিড়াল ছিল, আমি একটা বিড়াল পালতাম। আর এই ঘটনাটা ঘটেছে আমার দাদার বাসায়, যেটা হচ্ছে আপনার ইস্কাটন, আমি মানে অ্যাকচুয়াল অ্যাড্রেসটা বলছি না। তো এটা হচ্ছে একটা কম্পার্টমেন্ট, এটাও একটা কম্পার্টমেন্ট, সেখানে চারটা বিল্ডিং, বিল্ডিং এ বি সি ডি। তো আমরা ডি বিল্ডিং এ থাকি, ডি বিল্ডিং এ একদম টপ ফ্লোরে, 14th floor। তো আমি তখন বেসিক্যালি একটা ইনসমনিয়াক পেশেন্ট ছিলাম, মানে সারা রাতে আমি জাগতাম। আমার 2012 রোজার পর থেকে এই জিনিসটা হয়েছে, মানে আমি ইনসমনিয়াক পেশেন্ট হয়ে গেছি, আমি রাত্রে ঘুমাতে পারতাম না। তো ওই দিন আমি কেন জানি অনেক বেশি টায়ার্ড ছিলাম, আমি ব্যাডমিন্টন খেলেছিলাম অনেক বেশি, টানা কয়েক ঘন্টা আমরা ব্যাডমিন্টন খেলেছিলাম। তো আমি ওই দিন রাত্রে মানে অনেক বেশি টায়ার্ড থাকার কারণে আমি অ্যারাউন্ড রাত 2:30 কি 2:45 মধ্যে ঘুমাই যাই। তো স্বাভাবিক আমার পাশে আমার বিড়ালটা ঘুমাচ্ছিল, বিড়ালটার বয়স হবে তখন কত 2.5 মাস, আমি নভেম্বরে পেয়েছি বিড়ালটা। তো আমার পাশে বিড়ালটাও ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়েছি। তো ঠিক রাত আপনার 3:45 কি 3:30 সময় আমার ঘুমটা ভাঙে, মানে আই হ্যাড টু গো টু দ্য টয়লেট, আমার বাথরুম চেপেছিল, আমি বাথরুম করতে যাবো। তো আমি যখন আমার রুমের সাথে কোনো অ্যাটাচ বাথ ছিল না, এটা মিডল রুম ছিল একটা, তো মানে আমাদের বাথরুমটা হচ্ছে আমার রুম থেকে বের হয়ে একটু 3-4 স্টেপ হাঁটলে আমাদের বাথরুমটা কিচেনের পাশে আর কি। তো বাথরুমে যখন আমি যাব, মানে আমার মনে আছে জিনিসটা, আমি অত ওইভাবে নোটিস করিনি, বিকজ আই ওয়াজ রিয়েলি ড্রাউজি আর অনেক বেশি টায়ার্ড ছিলাম, ঘুমের করেছিলাম। আমি দেখলাম যে বাথরুমে লাইটটা জ্বালানো, দরজাটা খোলা, আমি এত কিছু চিন্তা করি না, তখন কোনো থটস আসেনি মাথায়। আমি স্বাভাবিক ভিতরে ঢুকলাম, আমি বাথরুম করছি, করার সময় আমি বাম দিকে তাকালাম, বাম দিকে হচ্ছে আমাদের মানে বালতিটা রাখা, লাল রঙের একটা বালতিটা এখনো আছে বাথরুমে। তো বালতির মধ্যে একটা ছেলে বসা,
আচ্ছা,
খালি গায়ে হাফ প্যান্ট পরা একটা ছেলে বসা, বালতিটা ধরে আমার দিকে তাকিয়ে আছে। ওর মুখে কোনো এক্সপ্রেশন নাই, ওর মুখে কোনো এক্সপ্রেশন নেই, জাস্ট ফ্যাল ফ্যাল একটা চোখে আমার দিকে তাকিয়ে আছে, কোনো এক্সপ্রেশন নেই, এক্সপ্রেশনলেস, হাসছেও না, কোনো ইয়েও না, রাগান্বিত না, কোনো কিছু না। তো আমি এই জিনিসটা দেখে আমি চুপচাপ মানে আমি আমার কাজ করে জাস্ট বাথরুম থেকে লাইট অফ করে বের হয়ে আসি। না আমার এত কিছু খেয়াল নাই যে আমি কি দেখলাম বা কেন, কারণ তখন আমি প্রচন্ড ঘুমের ঘরে ছিলাম আর টায়ার্ড ছিলাম। আমি এসে শুয়ে পড়ি যথারীতি বিছানার মধ্যে। তো কাহিনীটা এতটুকু হলে হতো, বাট কাহিনীটা এতটুক না, এখান থেকে রিয়েল কাহিনী শুরু। আমি শুয়ে অলমোস্ট আবার ঘুমিয়ে গেছি, তার কি ঠিক 10 কি 15 মিনিট পর আমি ফিল করি আমার চেস্টের উপর এক্সট্রিম একটা প্রেশার, মানে আমার পুরো হোল বডি নাম হয়ে যাচ্ছে, আমার চেস্টের উপর এক্সট্রিম একটা প্রেশার। ব্যাপারটা কি, আমি চোখটা খুলি, খুব আস্তে আস্তে চোখটা খুলি, চোখটা খোলার পর যে সিনটা আমি দেখি, ওইটা আমি দেখার জন্য একদমই প্রিপেয়ার ছিলাম না, সেটা হচ্ছে আপনার ওই যে বাচ্চাটা, ওই বাচ্চাটা আমার বুকের উপর বসে আছে, বসে এবার আমার দিকে তাকিয়ে হাসছে সে। তো আমি সাথে সাথে চোখটা বন্ধ করি, চোখটা বন্ধ করার পর আমি চোখটা বন্ধ করে মানে আল্লাহর নাম নিতে থাকি, আমি আয়াতুল কুরসি পাই না, বাট আমি মানে সূরা টুরা যা যা পারি ওগুলো সব পড়তে থাকি। পড়তে পড়তে আমি জাস্ট আমার পাশে বিড়ালটার দিকে তাকাই, আমি দেখছি বিড়ালটা ঘুমাচ্ছে, আমি আমার হার্ড অ্যান্ড সোল ট্রাই করছি, মানে একদম আমার পাশে বিড়ালটা, যে বিড়ালটাকে কোনোভাবে টাচ করবো,
আমি এগুলো নিয়ে একটু রিসার্চ করেছি, আমি জানি যে আপনি যদি কোন লিভিং আর একটা অবজেক্ট মানে লিভিং কোন একটা থিমকে যদি টাচ করেন এই জিনিসটা আপনাদের
ছেড়ে
যায়, কেটে যায়। আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করছি, আমি বিড়ালটাকে টাচ করবো, আমি কোনোভাবেই টাচ করতে পারতেছি না। তো যাই হোক, আমার ওই হাতের ভাইব্রেশনে কিংবা খাটের নড়ার কারণে বিড়ালটা হঠাৎ করে উঠে যায়। এইটা ছিল সব থেকে সারপ্রাইজিং বিষয় ভাইয়া, যে আমি কুকুর বিড়াল কিন্তু অনেকদিন ধরে পাল মানে না পাল বিড়াল না পাল আমি কুকুর পালছি একটা সময়। তো আই এম রিয়েলি ফন্ড অফ দিস কাইন্ড অফ এনিমেলস, ডগস এর মানে ক্যাট যেগুলো আপনি পেট করতে পারবেন কি টেম করতে পারবেন। তো আমার এক্সপিরিয়েন্স আছে এটা ছোটবেলার থেকেই। বিড়ালরা সাধারণত আপনি যদি ঘুমের মধ্যে ডিস্টার্ব করেন ওরা কিন্তু আপনার লাভ দিয়ে উঠে না,
আর একবার তাকিয়ে আবার জানায়
না, তাকিয়ে খুব বিরক্ত একটা ভাব মানে ইরিটেশন একটা ভাব শো করে তারপর ওরা আস্তে আস্তে উঠে আসে, যখন ডিস্টার্ব করা হয়েছে কেউ ঘুমের মধ্যে। মানে বিড়াল তো খুব আরামপ্রিয় প্রাণী, তো ও যে জিনিসটা করছে ও লাভ দিয়ে উঠে গেছে, লাভ দিয়ে উঠে আমার বুকের দিকে তাকায়। আমি কিন্তু রাসেল ভাই বিড়ালের দিকে তাকানো, আমি এখনো বুকের দিকে তাকানো না, আমি দেখছি না আমার বুকে কি হচ্ছে, আমার ফুল কনসেন্ট্রেশন বিড়ালের দিকে, আমার হাত পা সব কাঁপতেছে। ও হচ্ছে আমার বুকের দিকে তাকায়, মানে ইট স্টার্টেড গ্রোনিং মানে গড়গড় একটা আওয়াজ করতেছে, অ্যাজ ইফ আমার বুকের উপর কিছু একটা আছে। তো এইরকম ধস্তাধস্তি হচ্ছে, বিড়ালটা এই কাজ করতেছে। এর মধ্যে লাকিলি মানে ফরচুনেটলি আমি জাস্ট আজানটা শুনতে পাই, আজানটা শোনার সাথে সাথে মানে আমি জাস্ট দেখলাম যে আপনার বিড়ালটা হচ্ছে আমার বুকের দিকে থেকে এইভাবে মাথাটা ঘুরাতে 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 আমার জানলার দিকে তাকালো, এবং ঠিক তার 10 কি 15 সেকেন্ড পর বিড়ালটা আস্তে করে আবার শুয়ে ঘুমায় গেল। আমি আর কোনো কিছুই করলাম না, আমিও চোখটা বন্ধ করলাম। এরপরে যখন চোখ খুলি সেটা হচ্ছে দুপুরবেলা। আমি কিন্তু তখন পর্যন্ত আপনার রিয়েলাইজেশন আসে নাই যে আমার সাথে জিনিসটা কি ঘটছে। দুপুরবেলা যখন আমি আপনার মানে লাঞ্চ টাঞ্চ করে নিচে নামছি চা খেতে, চা যখন খাচ্ছি তখন আমার ভিতরে এটা আসছে যে মানে এই জিনিসটা আমার সাথে কি ঘটলো, এটা কি অ্যাকচুয়ালি আমি স্বপ্ন দেখছি না জিনিসটা অ্যাকচুয়ালি আমার রিয়েল হয়েছে। তার কারণ হচ্ছে আসল ভাই আমার সাথে এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস গত অনেক বছর ধরে ঘটতেছে, মানে সিন্স আই ওয়াজ হাফ পজেসড, ওটার পর থেকে আমার ভয়টা কেটে গেছে। তো আমি এই জিনিসটাকে এই জিনিসগুলো নিয়ে আরো বেশি রিসার্চ করে স্টার্ট করছিলাম। তো আমার মানে টুকটাক প্যারানর্মাল জিনিস আমার আশেপাশে, আমার আমি যেখানেই যাই আমার বাসায়, এবং মানে কোন রকম যদি কোনো একটা আনইউজুয়াল স্পিরিচুয়াল কোন অ্যাক্টিভিটিস হয় আমার পাশে আমি সেটা ফিল করতে পারি। আমার শোল্ডারগুলো আপনার ভারী হয়ে যায়, মানে আমার নিজেকে অনেক ভারী লাগে, যেটা আপনার সুমন ভাই বলেছিল, সুমন ভাই বলেছিল
অনেক আছে এরকম সেন্স করতে পারে,
সেন্স করতে পারে কাপ ভারী হয়ে যায়। তো এরকম আমার আমি ফিল করতে পারি যে আশেপাশে কোনো খারাপ একটা কিছু হচ্ছে। তো আমি এই সমস্ত জিনিস ইউজ টু, বাট এই যে একটা স্টোরি, এই স্টোরিটা আমার এখনো মনে আছে। তার কারণ হচ্ছে এই স্টোরিটা আমি আসলেও মানে অনেক বছর পর এটা আমি রিয়েলাইজ করতে পারছি যে আই অ্যাকচুয়ালি গট স্কেয়ার্ড, যে আমি ভয় পাইছিলাম এই স্টোরিটার পরে।
থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এখন কথা হচ্ছে যে কার কার বাথরুমে বা কার কার ওয়াশরুমে লাল বালতি আছে এটা খুঁজে বের করতে হবে। এবং আমার তো মনে হয় যে আমি মানে আমরা তো বাকিটা সময় ফুর্তিতে থাকবো আশা করছি, যে মাসুম মাসুমের বাসায় আছে। সো লাল বালতি বাথরুমের মধ্যে বা ওয়াশরুমের দরজা ঠেলে লাল বালতি দেখার সঙ্গে সঙ্গে আপনার মনে পড়ে যাবে এই ঘটনার কথা। এবং লাল বালতিতে কালো প্যান্ট পরা একটা বাচ্চা, না কালো প্যান্ট পরা, বয়স কিরকম হবে?
বয়স হবে আপনার কত, 6-7 বছর?
6-7 বছর। লাল বালতির মধ্যে 6-7 বছরের একটা কালো প্যান্ট পরা বাচ্চা আপনারা দেখে ফেলতেই পারেন রাতের বেলায়। এবং দেখে ফেলতে না পারলেও ইমাজিন করুন, এবং যাদের যাদের এখন ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন তারা ওয়াশরুম থেকে ঘুরে আসুন। আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
Hello, Russell Bhai. I'm Papal Sahan. I'm Rugby, Redshire, England. A regular listener of Smooth FM since 2010. I met a friend recent, about 8 months ago, at the Exchange Share for Lutsi. My friend's name is Leo. She is a job for a city rugby. So, I think she online order by delivery court of a town that is a bit of a So, অর্ডারটা আসে একটা অনলাইন ফুড সার্ভিস থেকে, ইংল্যান্ডের অনেক পপুলার একটা ইন্টারনেট অর্ডার সাইট। ইটস ফাইন এভরিথিং ওকে। সে ড্রাইভ করা শুরু করে অ্যারাউন্ড রাত হবে কটা, 10টা। তো যেতে যেতে একটা উডস এর ভিতর দিয়ে যেতে হয়। নিয়ারলি 20 মিনিটস ড্রাইভ করার পর সে তার ডেস্টিনেশনের কাছাকাছি চলে যায়। বাট প্রবলেম হচ্ছে সামনে রাস্তাটা অনেক নেওয়া ছিল, সেটা জঙ্গল এই, আর সো গাড়িটা ওখান থেকে ঢুকতে পারবে না। সো এই ডিসাইডেড টু ওয়াক। 5 মিনিটস ওয়াক করার পর বাড়িটির সামনে গিয়ে পৌঁছে কিছুক্ষণ ওয়েট করার পর ডোর খুললেন একজন জেন্টলম্যান ওয়াজ ওয়েয়ারিং এ নাইট গাউন আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ঘরে সে লক্ষ্য করলো চারটা বিগ সাইজের ক্যান্ডেল জ্বলছে আর তিনটা বড় বড় বিড়াল সম্ভবত কালারটা ব্ল্যাক হবে আমার ঠিক মনে নাই তো পাশে চুপচাপ করে বসে আছে তো আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বিড়ালরা ওর কুকুর স্ট্র্যান্ডার দেখলে কিন্তু চিল্লাচিল্লি করে সো সাম স্ট্রেঞ্জ রিজন ইউর ভেরি কম অ্যান্ড কোয়াইট আর সে ডেলিভারি প্যাকেটটা হাতে দিতে যাবে তখন তার চেয়ার দিকে একটু খেয়াল করে সো চেয়ারটা কেমন যেন একটু ছিল জাস্ট ডিসক্রিপশনটা এভাবে ছিল চোয়ালটা ভাঙা ছিল আর প্রচন্ড মুখ সাদা ফেকাশে টাইপের হিমোফিলিয়া রোগীদের মতো যেমন কেমন স্ট্রেঞ্জ ঘোলাটে টাইপের দৃষ্টি আর সে একটা স্মেল পাথ ছিল রুমটা থেকে ই কুডন্ট এক্সপ্লেইন দ্য স্ট্রেঞ্জ টাইপ অফ স্মেল যাই হোক সে সেই লোকটা তার কাছে পিজার প্যাকেটটা নিল অ্যান্ড রিমার্কেবল থিং ইজ দ্যাট দ্য পিজা ওয়াজ ভেজিটেরিয়ান টোটালি অ্যান্ড নো অনিয়ন অ্যান্ড গার্লিক ইন ইট অ্যান্ড ভদ্রলোক দেওয়ার পর তাকে 10 pounds টিপ দিলেন তার ফ্রেন্ড যখন তাকে থ্যাংকস বলে চলে যেতে নিয়েছে সেই জেন্টলম্যান বললেন লিসেন স্যার থ্যাংকস ফর ইউর সার্ভিস আই ওয়াজ হাংরি সিন্স লাস্ট মান্থ থ্যাংকস ফর দ্য ফুড ওয়েন ইউ গো ডোন্ট লুক ইউর বিহাইন্ড আদারওয়াইজ ইউ সাফার জাস্ট কিপ ইউর আইস ইন স্ট্রেইট ইটস নট আ সুইটেবল প্লেস ফর হিউম্যান বাই নাও বলে লোকটা চলে গেল আর সে ভাবছে অনেকে তো ফান করি ব্রিটিশ অনেক ফান করে তো এক মাস ধরে খায় না এক মাস ধরে হাংরি তারপর সে যখন উর্সটা ক্রস করে তার গাড়ির দিকে যাবে তো সে যাচ্ছিল তখন মনে হচ্ছিল কিছু একটা যেন তার পিছে পিছে হেঁটে আসছে তো সে তেমন একটা পাত্রিতে নেই আবার কিছুক্ষণ যাওয়ার পর সে থেমে গেছে তার খসখস কিছু একটা যেন হেঁটে আসছে মানে যাই হোক সে ডিসাইড করলো সে পিছন ফিরে তাকাবে না দুই তিন মিনিট হাঁটার পর সে কি মনে করে দাঁড়িয়ে গেল সে হয়তো বুঝতে পারছে যে কিসের কথা পিছু করছে সামথিং লাইক দ্যাট তো সে ডিসাইড করলো সিগারেট ধরাবে পকেট হাত দিয়ে দেখে তার সিগারেট আর লাইটার গাড়িতে পেকে আসছে সে জানতো যে আগুন থাকলে কিছুটা হেল্পফুল হবে হয়তো কিছু করার ছিল না আর সে মোবাইলে টর্চ জ্বেল আস্তে আস্তে যাচ্ছিল তো ওই ওটা মানে কি টাইপের হরিবল ছিল সে এক্সপ্লেন করতে পারেনি ঠিক আছে ওয়াজ স্কেয়ার্ড ওয়েন হি ডিসক্রাইব মি দিস স্টোরি তো সে হাঁটতে হাঁটতে হঠাৎ কি মনে করে দূরে তার কার দেখছে কাছাকাছি চলে আসে তখন কি মনে করে ভাবলো এখন তো কার সামনে আছে সে একবার পিছনে দেখবে তার কি হয় সে কিউরিওসিটি থেকে পিছনে একবার তাকালো তাকানোর পর মনে হলো প্রচন্ড জোরে একটা স্ল্যাপ করে তার পিঠে সে পড়ে যায় বাট সামান্য স্ল্যাপ খেয়ে পড়ে যাওয়ার মতো উইক সে ছিল না অনেক স্ট্রং ম্যান হেলদি সো নিজেকে কোন রকম সামনে তাড়াতাড়ি গাড়িতে বসে সবার আগে লাইটার তো জ্বালায় মানে সিগারেট জ্বালায় আর কি দৌড় দিয়ে গাড়িতে যায় এরপর কার স্টার্ট করে হেডলাইট জ্বালিয়ে সে সেটা দেখলো ওই আলোতে ঠিক তার কিছুটা সামনে ওই সেই লোকটা দাঁড়িয়ে আছে যাকে তিনি পিজাটা ডেলিভারি করছেন অদ্ভুত দৃষ্টি নিয়ে আর সেই লোকটার হাতে পিজার প্যাকেটে বদল ছিল একটা কালো বিড়াল ওনলি ব্লাডেড গড়িয়ে গড়ে ব্লাড গুলো পড়ছে মাত্র রক্তগুলো বিড়ালটা মেবি ডেড ছিল বিভৎস আর অপার্থিব হাসি ওই লোকটার মুখে মানে হাসতেছিল এরকম টেরিবল আর চোখ দুটো যেন কেমন হঠাৎ করে জ্বলল সে অবস্থাতে কোনো মতে সে গাড়ি স্টার্ট করে অ্যারাউন্ড 80-90 kilometers স্পিড যাওয়ার পরেও সে দেখতেছে তার কারটা অনেক হেভি হয়ে উঠছে আর 40 kilometers বেশি স্পিড উঠছে না শোয়িং দ্য 90 kilometers স্পিড বাট তার মনে হচ্ছে খুব কষ্ট করে সেটা তো কিছুটা ভারী চেপে ধরছে মনে হচ্ছে ওপর থেকে তো কোনো রকমে সে হাইওয়েতে পৌঁছায় এয়ারপোর্ট স্পিড ওয়াজ ওকে সে সব পৌঁছে অনেকটা সিক ছিল সো ওর 7 days জন্য লিভ নিল গট হাই ফিভার 7 days হসপিটালাইজ ছিল এরপর যেদিন সে কাজে ফিরে সে ওই দিনের ওই ডেলিভারি অ্যাড্রেসটা ফাইন্ড আউট করার ট্রাই করে সামহাউ হি লস্ট দিস অর্ডার প্লেস গোয়িং টু ডেলিভারি বাট এটা একটা রেকর্ড থেকে যাবে হিস্টোরিতে তো সে ডিসাইড করছিল এটা ফাইন্ড আউট করবে এমন উইয়ার্ড ব্যাপার সাথে ঘটলো সে আবার যাবে দিনের আলোতে আর টাকাটা কার্ডে পে করা ছিল software account history with bank, everything she checked, you know, the test, the time is not present there. And 9:45 maybe delivery to Ashchila. He started to deliver 10, like 5 past 10. যাই মজার ব্যাপার হচ্ছে ওই টাইমের কোনো হিস্টোরি নাই আর কোনো কিছু সে পায়নি, বাট তার কাছে সে যে 10 পাউন্ডের একটা নোট টিপ হিসাবে দিয়েছিল তার কাছে ছিল। পরে ওর ফ্রেন্ড ডমিনসের জবটা ছেড়ে দেয়, সে ডেলিভারি টোটাল জবটা ছেড়ে দেয় ড্রাইভ করার রাত্রেবেলা। আর তার ধারণা যেটা হচ্ছে যে লোকটা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতো অথবা একটা অতীত ধাত্তা টাইপের এই টাইপের ছিল। আর ওই 10 পাউন্ডের নোটটা কিন্তু স্টিল তার ওপরে ছিল, পরে সে নোটটা পুড়িয়ে ফেলে। Thanks all of the listeners of Bhoot FM. Thank you.
Bhoot FM. The night comes alive with Gramophone. Welcome back. Function shop show my video for 38.0 FM. আমিরা সালাচির সাথে আমার সাথে রয়েছে মাহসুম এবং আজকে অতিথিরা। এবং আমরা পরবর্তী ঘটনা যাব, একটু আগে আমরা একটা চমৎকার ঘটনা শুনলাম এবং এর মাঝখানে দেখতে পাচ্ছি আমাদেরকে রায়হান SMS করেছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছি মাহিন SMS করেছেন, তিনি এবং তার ওয়াইফ ফরিহা আমাদের শুনছেন ময়মনসিং থেকে। তানজিম বরিশাল থেকে আমাদের সাথে আছেন, বরিশালে আমরা নেক্সট ফ্রাইডে তে আসছি, সো বরিশালে যারা আছেন তারা রেডি হয়ে যান। আমাদেরকে দেখতে পাচ্ছি রিফাত SMS করেছেন এবং আমাদের সাথে আছেন আদনান, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তাবাসুম, এছাড়াও আমাদের সাথে রয়েছেন হিমেল পান্ডে, আমাদের সাথে আছেন আবুল হায়াত, এছাড়াও উজ্জ্বল আমাদের সাথে আছেন, দেব রয় রংপুর থেকে আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মিজান, এছাড়াও আরো অনেকেই আমাদের সাথে আছেন। যে আপনি যদি জয়েন করতে চান SMS করতে চান তাহলে আপনি SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নম্বরে। মুনতাসির এবং তার ওয়াইফ ঐশী আমাদের সাথে আছেন, সঞ্জিদা আমাদের সাথে আছেন, আমাদের সাথে মিম খুলনা থেকে আছেন, এছাড়া আমার সাথে রয়েছেন সুজন এবং রিয়ান, এছাড়াও মাহিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন রূপা, এছাড়াও আমাদের সাথে আছেন তাবাসুম, আমাদের সাথে আছেন হিমেল, আমাদের সাথে রয়েছেন সাদ্দাম সহ আরো অনেকে। যাই হোক, আমরা এখন আবারও ঘটনায় যাব এবং ঘটনার মাঝখানে আমরা আপনাদের পাওয়া SMS কখনো কমেন্ট সেগুলো আমরা জানিয়ে দিব। এবং আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, আপনার নামটা প্লিজ একটু বলবেন। মোস্তাক আমাদের সাথে এই মুহূর্তে আছেন এবং রেগুলার থাকেন, নামটা না পড়লেই না। মোস্তাক এবং তার বেবি মাহিষা এবং ওয়াইফ প্রজাপতি তারা সবাই আমাদের সঙ্গে শুনছেন। এবং আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, আপনার নামটা প্লিজ একটু বলবেন, ওর কোথা থেকে এসছেন?
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মমতি বীরমাসন রুবেল, আমি শাহজাদপুর থেকে। রাজ ভাই, আমরা ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটি ঘটে রিসেন্টলি ফেব্রুয়ারির, আমরা 21 তারিখে ঢাকাতে কক্সবাজার যাই। তো আমরা শুক্রবার রাতে যাই, তো শনিবার রবিবার দুদিন আমরা কক্সবাজার থাকি। তো শনিবারে প্রথম দিন আমাদের কোনো প্রবলেম হয়নি, আমরা ঠিকঠাকভাবেই ছিলাম। তো সেকেন্ড দিন আমরা যেদিন আসব, তো সেদিন আমরা চিন্তা ভাবনা করি যে আমরা কিছু মাছ আর শুটকি নিয়ে আসব। তো আমরা সকালে ফিশারি ঘাট থেকে মাছ আর শুটকি নেই। তো ওই দিন আমাদের প্ল্যানটা থাকে, আমরা হিমছড়ি নানি সকালে ঘুরে দুপুরে কক্সবাজার একটু ঘুরে চিড়িয়াখানাটা করে আমরা রাতে আমরা কাপ্তাই চলে যাব আমার খালামণির বাসায়। তো আমরা দুপুরে যখন হিমছড়ি থেকে আসি, তখন আমরা যখন ড্রেস চেঞ্জ করতেছিলাম তার মধ্যে আমরা প্রায় 10-12 জন ছিলাম আমরা ফ্যামিলি মেম্বার সহ। তো অর্ধেক লাঞ্চ করে ফেলছে সবাই, আর বাকি আমরা কয়েকজন বাকি ছিলাম। তো যখন আমি লাঞ্চ করতেছিলাম তখন একটি পাগল দেখলাম যে একটা ঝাউ গাছের নিচে সে আমি খাইতেছিলাম। তো উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকায় আছে। তো আমি ওনাকে ইশারা দিয়ে বললাম যে উনি খাবে কিনা, তো উনি মাথা নাড়িয়ে বললো যে হ্যাঁ খাবে। তো পরে আমরা ওনাকে ডেকে এনে আমরা হোটেলের সামনে এনে একটা চেয়ারে ওনাকে খাবার দাবার দিই এবং চলে আসার সময় বলি যে আপনার কোনো কিছু লাগলে আপনি এখান থেকে খাবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে পৌঁছাতে পারি, আমরা ঘুরতে এসেছিলাম ভালোভাবে যাতে পৌঁছাতে পারি। তো এটা বলে আমরা চলে আসি। তো ওই দিন রাতে আমরা রওনা দিই প্রায় 9:30-10:30 দিকে। তো যখন আমরা কক্সবাজার থেকে রওনা দিই, আমাদের গাড়ি যখন লিং রোড ক্রস করে বাংলা বাজারের আগে একটা জায়গায় এসে এই টাইমে আসে, ওই সময় দেখি যে আমাদের ওইখানে আমাদের গাড়িটা টোটালি কোনো ব্রেক কাজ করতেছে না। তো আমাদের গাড়িটা ব্রেক না কাজ করার কোনো কারণই নেই, কারণ আমরা কক্সবাজার যাওয়ার কিছুদিন আগে আমাদের গাড়ির ব্রেক সেগুলো চেঞ্জ করছিলাম। তো ওইখানে ব্রেক কাজ না করার কোনো কারণ নাই। তো তারপর ওইখানে কাজ করতেছে না, আমাদের ড্রাইভার খুব কষ্ট করে ওইখানে গাড়িটা একটা জায়গায় সাইড করে। তো যে জায়গায় একটা সাইড করে স্টপ করে আমি এটা একটু বর্ণনা দিচ্ছি। রাস্তাটা বাম সাইডে আমাদের গাড়িটা থাকে, তার পাশে হচ্ছে ধান খেয়ে, তার ডান সাইডে একটা নষ্ট ট্রাক ছিল আর ওই পাশে একটা নদী ছিল। তো আমরা চিন্তা করলাম যে এইভাবে এই গাড়ি নিয়ে তো আর বেশি দূর যাওয়া যাবে না, আমরা চিন্তা করলাম গাড়িটা ব্যাক করে আমরা টানি কোনো গ্যারেজ থেকে গাড়িটা কাজ করিয়ে নিব। তো এই টাইমে আমরা গাড়িটা ঘুরিয়ে টাউনের দিকে নেওয়ার চেষ্টা করি। এই টাইমেই হঠাৎ ওই সময় ওখানে কোনো গাড়ি ছিল না, তো হঠাৎ পিছন থেকে একটা একটা অনেক পুরাতন একটা পুরাতন একটা গাড়ি এসে আমাদের আমাদের গাড়িটা ঠিক ক্রস করে, মানে একদম আমাদের গাড়িটা থেকে একদম কাছাকাছি ছিল, আমাদের গাড়িটা ক্রস করি পাশে ডান পাশে যে গাড়িটা ছিল ওই গাড়িটাতে অ্যাক্সিডেন্ট করে। তো মজার অসম্ভব অদ্ভুত ব্যাপার হচ্ছে এটাই যে ওই গাড়িটা যে অ্যাক্সিডেন্ট করলো ওই গাড়ি থেকে কোনো লোকের কোনো শব্দ নেই, কিছু নেই। গাড়িটা ঠিক আবার 10-20 সেকেন্ড পরে গাড়িটা অটোমেটিকলি ব্যাক দিয়ে সে আবার উল্টা পথে চলে গেল। তো তারপরে আমরা টাউনে যেয়ে যখন গাড়িটা গ্যারেজে কাজ করাই তখন আমরা প্রথমে মেকারকে কিছু বলি না, তো উনি সব চেক করে দেখে যে আমাদের ব্রেকসগুলো সব ঠিকই আছে, কোথাও কোনো সমস্যা নেই। তখন আমরা ওনাকে বলি যে আমাদের সাথে অ্যাকচুয়ালি এমন ঘটনা ঘটছে এই জায়গাটা দেশে, আমাদের গাড়িটা টোটালি ব্রেক কাজ করে না এবং আমরাও ওইখান থেকে যখন 10-20 ফিট দূরে আবার নিয়ে আসতেছি তখন আমাদের ব্রেকটা ঠিকই কাজ করতেছে। তারপরে আমরা আপনার কাছে আসছি যে এটা কনফার্ম হওয়ার জন্য যে আসলে এটা কি ব্রেকের সমস্যা নাকি অন্য কোনো সমস্যা। তখন ওই গ্যারেজের লোকটি বলতেছে যে হ্যাঁ আপনারা যে জায়গাটার কথা বলছেন এই জায়গাটা আসলে ভালো না, এই জায়গাটা আমরা আগেই সম্বন্ধে অনেক কিছু শুনছি, অনেক অনেক ড্রাইভারই দেখছে ওই জায়গাটাতে যে রাস্তা 2-3টা রাস্তা হয়ে যায়। তো
ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী ঘটনায় যাব, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। এবং কোথা থেকে আপনি আসছেন?
হ্যালো বিসনার, আমি ফেরদৌস মিলন। আমি এসেছি ওল্ড টাউন থেকে।
মুখটা একটু কাছে নিয়ে আসেন।
আমি এসেছি ওল্ড টাউন থেকে, আমি ফেরদৌস মিলন। আমার ঘটনাটা মূলত ওল্ড টাউনেরই একটা জায়গায়, সেটা হচ্ছে বাবুবাজার নামক এলাকা। তো এক সময় ছিল, এটা প্রায় 1983 ঘটনা, তো তখনও ওই এলাকায় বেশ কিছু ওই টিনের ঘর বা বাঁশের ঘর ছিল। তো টিনের ঘর বা বাঁশের ঘরের পরবর্তীতে ওই ঘর ওখানটা ভেঙে একটা বিল্ডিং, মূলত যে জায়গাটা বিল্ডিং হয় সেখানে এলাকাবাসী অনেকে বলেছিল যে এই জায়গাটা তোমরা বিল্ডিং করো না, কারণ এলাকাবাসী ওই জায়গাটা দিয়ে প্রায় দেখা যেত যে মানে হাত নেই বা পা নেই বা অন্ধ, মানে এই টাইপের লোক গেলে ওখানে অবস্থান করত। এবং কখনো কখনো এমনও দেখা যেত যে ওখানে মাথাবিহীন কোন একটা লোক পড়ে আছে। তো পরবর্তীতে এরকম কোন লাশ টাশ বা এরকম কিছুই পাওয়া যেত না, যার কারণে এলাকাবাসী ওই জায়গাটা অ্যাভয়েড করে চলত অল টাইম। তো ঘটনা ঘটে ওখানে যখন একটা বাড়ি হয়, ওই বাড়িওয়ালার যিনি ওয়াইফ তো প্রেগনেন্ট থাকে, প্রেগনেন্ট থাকার পরে যখন ওনার বাচ্চা হবে তো হসপিটালে নিয়ে যান। হসপিটালে নেওয়ার পরে বেবিটা হওয়ার 2-3 দিন পর ওই হসপিটালে থাকা অবস্থায় কথা বলা শুরু করে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে 2-3 দিনের একটা বেবি যখন বাবা বা মা অস্পষ্টভাবে শোনা যাচ্ছে তখন অনেকে ভয় পায়। তো এলাকার হুজুরকে দেখানো হয় যে এটা কিরকম কেন হচ্ছে। তো উনি বলেন যে এই সম্পর্কে ওনার তেমন কোন ধারণা নেই, তবে ওনার পরিচিত এক হুজুর আছেন যিনি এই সম্পর্কে ভালো বুঝেন। তো উনি ওনাকে খবর দেন, উনি আসতে আসতে প্রায় 10-12 দিন, এর মধ্যে বাড়ির লোকজন প্রায় ভয়ে অস্থির। তো ওই হুজুরটা যখন আসেন, হুজুরটা এসে বলেন যে এর সাথে কোন একটা খারাপ জিনের বা জিন জাতীয় কোনো কিছুর একটা আছর আছে, তো ওনার আরো ভালো করে বুঝতে হবে। তো উনি বাচ্চাটার সাথে কথা বলা শুরু করেন এবং বাচ্চাটাও এই হুজুরের সাথে কথা বলে। এই বাচ্চাটার বয়স হচ্ছে লিসেনার 12-13 দিন। তো এই বাচ্চাটা যখন কথা বলা শুরু করে বাচ্চাটাকে হুজুর জিজ্ঞেস করেন যে তুমি কোথা থেকে এসেছো, তখন এই বাচ্চাটাই বলতেছে যে আমি ওই হসপিটাল থেকে ওকে দেখেছি এবং ওকে দেখে আমার পছন্দ হয়েছে, একে আমি নিয়ে যাব এবং একে আমি লালন পালন করে আমার সাথে বড় করব। তো হুজুর বলে না তুমি একে তো নিতে পারবে না, তো তুমি ভালো ভালো ছেড়ে দাও। তো ও বলতেছে না আমি একে কিছুতেই ছাড়বো না। তখন হুজুর একটা বেত নিয়ে পাশের মাটিতে বাড়ি দিচ্ছেন, তো সাথে সাথে বাচ্চাটাকে একটা আঁচড় পড়তেছে। তো বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পরে বলতেছে যে তুমি আমাকে বেশি মেরো না, আমি যদি মরে যাই তাহলে আমিও মরবো সাথে বাচ্চাটাকে নিয়ে মরবো। তো এই কথা শুনে হুজুরটা তারপরেও তাকে একটু রিকোয়েস্ট করা শুরু করলেন। তো রিকোয়েস্টের এক পর্যায়ে ওই বাচ্চাটা বলতেছে, মানে বাচ্চাটার সাথে যে আছে সে বলতেছে যে ঠিক আছে তুমি আমাকে এত কেজি মিষ্টি দাও আর আমাকে একটা, আমি আরেক দিনের কথা বলবো, আমাকে এতদিন একটা ছাগল দিবা, দিলে আমি একে ছেড়ে চলে যাব। তো কোথায় মিষ্টি দেব? তো সে ওই বাড়িরই তার বাড়ির নিচের অংশটার মধ্যে বলতেছে যে বাড়িটা মূলত ছিল চারতলা, তারা চারতলায় থাকতো, তো নিচের এই জায়গাটা তুমি এত কেজি মিষ্টি রেখে আসো। তো মিষ্টি রেখে এসো, আশেপাশে সব লোক চলে আসে, তো তুমি যাবা এটার সাইন কি? তো বলতেছে আমি যখন যাব তখন ওই বাহিরের একটা জুতা উল্টে রেখে চলে যাব। তো বাচ্চাটা যখন এই কথা অবতা মিষ্টি টিষ্টি রাখা হয়, তো হুজুরটা যখন কথা বলছে এক পর্যায়ে বাচ্চাটা হাঁটা শুরু করে, হাঁটতে হাঁটতে দরজার পর্যন্ত প্রায় 10-12 ফিটের মতো হবে এই পর্যন্ত, এই 12-13 দিনের বাচ্চাটা হাঁটা শুরু করে হেরুন তাসে এসে দেন ওখানে এসে সে চিত হয়ে পড়ে যায় এবং কান্না করে দেয়। এবং বাইরে এসে দেখা যায় ঠিকই যে একটা জুতা উল্টানো এবং বাহিরের মিষ্টিগুলিও সেখানে উধাও, কিছুই নেই সেখানে। তো বাড়ির লোকজন ভাবে যে ঠিকই আছে, ভালো হয়ে যাচ্ছে। তো এরপরে বেশ কিছুদিন যাওয়ার পরে তাদের সেই একটা ছাগল দেওয়ার কথা তারা ভুলে গিয়েছিল। তো তারা ভাবছে যে সব ঠিক আছে, ভালো হয়ে গেছে, এখন আর দেওয়ার প্রয়োজন নেই। তো দেখা গেছে তার কয়েকদিন পরে, 7-8 দিন পরে তাদের ছাগলটা দেওয়ার কথা ছিল, তো ওই টাইমটা ক্রস করার কয়েকদিন পরে বাচ্চাটা মারা যায়।
বাবুবাজার
বাদামতলি নামে
নিশ্চয়ই এলাকাবাসী সবাই জানেন। তো এলাকাবাসী যদি না জানেন তাহলে আপনি মানে আপনার কাছে আপনার যারা এলাকাবাসী যারা আপনাকে চেনেন তারা নিশ্চয়ই এই ব্যাপারটা সম্পর্কে জানবেন। এবং আমি তো বলে দিলাম যে কোথায় ঘটনা ঘটেছে এবং কোথায় কি হয়েছে এটা উনি আরো ভালো বলতে পারবেন। আমরা পরবর্তী ঘটনায় যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার মাঝখানে আমি একটু আমাদের ফেসবুকে যে কমেন্টগুলো রয়েছে সেই কমেন্টগুলো পড়ে ফেলতে চাই। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে অনেকেই লিখছেন এবং আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে লিখছেন যারা তাদের মধ্যে রয়েছেন হুসেইন আরমান এবং আমাদের সাথে রয়েছেন, তিনি এনজয় করছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি এম ডি আল আমিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি মাহফুজ আহমদ এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি শাহিন হাওলাদার, এছাড়াও মোহাম্মদ ইরফান আমাদের সাথে আছেন, মাহফুজ আহমেদ আবারও লিখেছেন আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে আমার আচ্ছা নামগুলো একটু আপনাদের অরিজিনাল নামটা যদি দিয়ে তারপরে ফেসবুকের আইডিতে অন্তত ভূত ফেমে কমেন্ট করার সময় একটু অরিজিনাল নামগুলো দিলে ভালো হয়। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি এস এম খোকন আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন এম রিয়াদ, এছাড়া আবির হুসাইন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরো মাসুদ রানা সহ আরো অনেকেই। যাই হোক আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসছেন? আচ্ছা আপনি বলছিলেন যে ব্ল্যাক ম্যাজিক নিয়ে আপনার চোখের সামনে দেখা একটা ঘটনা রয়েছে এবং আপনি তার আগে বলছিলেন যে আমাদের যে লাস্ট এপিসোডে যে অতিথি এসেছিলেন যিনি একটা ঘটনা শেয়ার করার সময় অডিও ক্লিপে কাকের সাউন্ড শুনছিলাম ব্যাকগ্রাউন্ডে, আপনি বলছিলেন যে এটা আপনি বিশ্বাস করেছেন, রাইট?
জি অবশ্যই।
এবং আপনি বলছিলেন যে উনি জিন দ্বারা পজেসড, এটা আপনি একদম বিশ্বাস করেন?
হ্যাঁ কথা হলো হ্যাঁ
একদম বিশ্বাস করেন। তো আপনি আমাদের যে মেইলটা পাঠিয়েছিলেন সেই মেইল আপনি শুরুতে লিখেছিলেন যে এই ঘটনাটা আপনার যে মানে মানে এটার আপনার এক্সপ্লেনেশন আছে, তো আপনি মানে এটা হচ্ছে যে কাক ডাকার এই আলামতটা এবং ওই সময় গল্প বলার সময় বারবার ডিস্টার্ব করা এটা পুরোপুরি জিন করছিল?
হ্যাঁ অবশ্যই।
এবং জিনটা কি মানে তার আশেপাশে কোথাও ছিল?
তার সাথে আগে থেকে ছিল।
আচ্ছা
কোনো না কোনো রিজনে তার কাছে আসছিল, কোনো না কোনো ভাবে তার কাছে আসছিল, এই এক কথা যে সে ছিল এই জন্য করতেছিল।
ওকে সো এটা আপনার এক্সপ্লেনেশন, আমরা চলে যাবো আপনার ঘরে। আপনি বলেছিলেন যে ব্ল্যাক ম্যাজিক যে আসলে কাজ হয় বা এরকম কিছু একটা আপনি একদম সামনাসামনি দেখেছিলেন, কে হন যিনি ব্ল্যাক ম্যাজিক করেন, আপনার কে হন তিনি?
আচ্ছা তিনি আত্মীয়তা সম্পর্কে আমার দাদা হন, থাকেন রংপুরে।
আচ্ছা
টার্মিনালে, নাম তো মেনশন করছি না, রংপুরে যারা থাকে তারা সবাই ভালো মতোই চিনে রংপুর টার্মিনাল।
আচ্ছা
তো কথা হলো যে আমার হোম ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁও, ওখান থেকে রংপুরে আসতাম আমরা এই সমস্ত কাজ শোনার জন্য, দেখার জন্য, মজা লাগতো আর কি। তো একবার আসলাম কাল পূজার সময়, আমার অবসর সময়। তো ওই সময় ভাই বিভিন্ন ধরনের কাজ কারবার করলো, করার পরে এক মাঠের মধ্যে আমরা দাঁড়ায় আছি, তো ভাই বলতেছে দেখবি এক জিনিস কি ভাই, দুই তিনটা তালি ইউজ করলো, তালি আমরা আমলে যেভাবে তালি দিই ক্লাব করি সেভাবে তালি ইউজ করলো। তো তারপর আমরা কিছু দেখতে পেলাম না, আমরা একটু হাসি মজা করলাম যে হ্যাঁ ভাই কিছু তো হলো না, তো ভাইও কিছু বললো না, ভাই চলে গেলাম, আমরাও চলে আসলাম। তো আসার সময় স্কুলের নাম আমি মেনশন করছি না, স্কুলে আমরা দাঁড়ায় আছি, আমরা তিন ভাই ছিলাম, আমি, বাপ্পি, রিয়াত, সবচেয়ে ছোট জন রিয়াত, তারপরে আমি, তার সবচেয়ে বড় হলো বাপ্পি। তো রিয়াত দাঁড়াইছিল, আমি দাঁড়াইছিলাম, বাপ্পি ভাই দাঁড়াইছিল ওইখানে। অমত অবস্থায় রিয়াত মজা করে বললো যে ভাই তো তখন ইউজ করলো এটা কিছু হলো না, দেখি আমরা একটু ইউজ করি। তো রিয়াত একসাথে তিনটা ক্লাব ইউজ করলো, তিনবার তালি বাজাইলো। আমরা চোখের সামনে দেখতে পেলাম রাসেল ভাই কাফনে পড়া লাশ, যতদূর চোখ যাচ্ছে মানে মাঠটা তত বড় আর কি, সারি হয়ে দাঁড়ায় আছে। আমরা তিনজন একই প্লেসে একই টাইমে জিনিসটা দেখছি,
এবং এটা তালি বাজানোর সঙ্গে সঙ্গে হয়েছে,
তালি বাজানোর সঙ্গে সঙ্গে। অমাবস্যা রাত ছিল, কালী পূজা রাত ছিল।
আচ্ছা, ওকে, সো এটা আপনার একদম চোখের সামনে দেখা,
চোখের সামনে।
সাধারণত কি এদেরকে কি কোনো কাজে ব্যবহার করে এরকম মনে করছেন আপনি?
হ্যাঁ, এদেরকে কাজে ব্যবহার,
ডেকে নিয়ে এসে কাজে ব্যবহার,
কাজে ব্যবহার করা
বলছেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটা ছোট ব্রেকে যাব এবং ব্রেকের পরে আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
Yes, the night comes alive with coming phone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.5 FM। আর আগামী সপ্তাহে আমরা যাচ্ছি বরিশালে, সুতরাং বরিশালবাসীকে অনুরোধ করব যে আপনারা আপনাদের জীবনের সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম, স্পেলিংটি হচ্ছে BHOOTFM এট দ্য রেট RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি বরিশালে যেহেতু যাচ্ছেন, আপনি যেহেতু বরিশালবাসী, আমরা চাইব যে আপনি স্টুডিওতে এসে শেয়ার করেন। এবং আমরা গতবারে যে ঘটনাগুলো পেয়েছি সেই ঘটনাগুলো ভালো, বাট ওইরকম যে খুবই ভালো কিছু এখনো পেয়েছি সেরকম বলবো না। সো আমি বলবো যে আমরা চমকে দেবার মতো আজকের এপিসোডের শুরুর ঘটনাগুলো বিশেষ করে যেরকম ছিল, এবং আমার সেরকম চমকে দেওয়ার মতো শুরুর মানে কি আছে, পুরোটা এপিসোডই ছিল দারুণ জমজমাট কিছু ঘটনা দিয়ে, এবং আপনারা দেখেছি যে তার সেরকম প্রশংসাও করেছেন। সো সেরকম ঘটনা আমরা কিছু চাই। আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ অতিথির কাছে। আপনার নামটা একটু বলবেন এবং কোথা থেকে আপনি এসেছেন আর একবার বলে দেন সবাইকে।
হ্যালো এভরিওয়ান, আমি ইশাক, আমি নিউজ কার্টন থেকে এসেছি।
আচ্ছা, ছোট্ট করে আপনার
ঘটনা। জি, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এটা হয়েছিল আপনার উত্তরাতে।
জি,
উত্তরাতে আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় থাকতে যাই। তখন আমি, আমার ফ্রেন্ড এবং ওই ফ্রেন্ডের একটা ছোট ভাই থাকে ওইখানে। থাকার পরে আমরা রাতে বের হলাম, রাতে 12টার সময় বের হয়েছি, 12টা সাড়ে 12টার সময় বের হয়ে আমরা হাঁটতে হাঁটতে গল্প করি। এরপরে একটা রোডের একটা সেক্টর, ওই সেক্টরে 14 সেক্টর ওইটা ছিল, রোডের মোড়ে এসে আমরা একটা চা দোকান ছিল, চা দোকানে চা খাই আমরা। চা খেতে খেতে হঠাৎ যে ছোট ভাইটা ছিল সে হঠাৎ দাঁড়িয়ে গিয়েছে, চা খেতে খেতেই দাঁড়িয়ে যাওয়ার পরে সে পিঠে হাত দিল, ব্যাক সাইডে হাত দিয়ে বলল যে সে একটু ব্যথা পাচ্ছে। তো সে ওখানে থাকতে চায়নি, সে বলল যে আমরা বাসায় যাই, আমরা ওইখানে থাকবো না। তো সে যেটা বললো, এরপরে আমরা বললাম কেন কি হয়েছে, চা খাচ্ছি আর একটু থাকি, মাত্র বের হলাম। বলছে না ভাইয়া, আমার খারাপ লাগতেছে শরীরটা, আমি থাকবো না, আমি বাসার দিকে যেতে চাচ্ছি। বললাম যে আচ্ছা ঠিক আছে, চা শেষ করে আমরা আবার হাঁটা বাসার দিকে ব্যাক করলাম। ব্যাক করার পরে যেটা হয়, সে পিঠে হাত দিয়ে এসে হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে সে বলে যে, সে কোনো কথা বলে না। তখন আমরা বললাম যে কি হয়েছে, তুমি পিঠে হাত দিয়ে এরকম হাঁটতেছো কেন? তো সে বললো যে আমার পিঠে ব্যথা করছে, আমি হাতটা নামাইতে পারতেছি না, পিঠ থেকে আমি হাতটা, ব্যাক সাইডে যে হাতটা সে ছেলেটা নামাতে পারছিল। তো আমি কি করলাম, আমি আমার ওই ফ্রেন্ডকে বললাম, আচ্ছা ঠিক আছে, দেখি কি হয়েছে, ওর পিঠে ব্যথা পেয়েছে, হয়তো টান খেয়েছে বা কিছু। তো ওর লেফট হ্যান্ডটা ব্যাক সাইডে দিয়েছিল। আমরা কি করলাম, আমরা দুইজনই হাতটা নামানোর ট্রাই করি, দুজনই প্রেশার দিয়ে হাতটা নামানোর ট্রাই করি, বাট আমরা নামাতে পারছিলাম না। সো রাসেল ভাই, যেটা হয় আপনার, যদি ব্যাক সাইড এরকম হাত থাকে একটা লেফট হ্যান্ড, আপনি যদি নামানোর চেষ্টা করেন তাহলে ইজিলি নেমে যাবে হাতটা, মানে এত শক্তি, সে এত শক্তি দিয়ে হাতটা ধরে রাখছিল যে আমরা নামাতে পারছিলাম না। এরপর যেটা হলো আমরা হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে এরপরে হঠাৎ করে ওই ছেলেটি আপনার একটা গাছ ছিল, সে ওই রোডেই একটা গাছ ছিল, গাছের সাথে যে সে দাঁড়ায়, গাছের সাথে দাঁড়িয়ে আমাদের দিকে তাকায়। তো আমরা একটু বললাম যে কি হয়েছে, তুমি ওইখানে যাচ্ছ কেন, বাসে যাচ্ছি আমরা, তুমি আবার ওইখানে যে দাঁড়ালা কেন। সো এরপরে যেটা হলো সেটা আমি এখনো আমার চোখে ভাসে, বা আমি মাঝে মাঝে মনে করলে আমার অনেক ভয় পাই। এরপরে যেটা হলো আসল ভাই, সেটা হলো সে ওই গাছের একটা ডাল ছিল, বেশি উঁচু না, ছোট একটা গাছ ছিল, গাছের ডালের উপরে সে ডিগবাজি খেয়ে উঠল, উঠে সে বসেছিল গাছে, বসে সে আমাদের দিকে তাকিয়ে সে হাসা শুরু করলো, লিটারালি তাকিয়ে হাসছে, হেসে হেসে সে জাস্ট আমাদের দিকে তাকিয়ে আছে এবং হাসতেছে। আমরা অনেক ভয় পেয়ে গেছি তখন, যে সে এরকম কিভাবে সে গাছে উঠলো এটাই আমি আমরা বুঝলাম না। যে তারপরে সে হাসতেছে, হাসতে হাসতে সে এরপরে আমরা ওইখানে একটু তাকে চিল্লাই যে গাছ থেকে নিচে নামো, চিল্লায় বললাম, বলার পরে সে নামছিল না, সে জাস্ট ওইখানে বসে আমাদের দিকে তাকিয়ে হাসছে। আমরা একটু ভয় পেয়ে যাই, ভয় পাওয়ার পরে সে এরপরে একটু পরে সে আবার গাছ থেকে নামে, একটা লাফ দেয়, লাফ দিয়ে নেমে সে ওইখানে বসে পড়ে, বসে সে ওইখানে মানে আর কোনো কথা বলে না, সে সেন্সলেস হয়ে যায়, সেন্সলেস হয়েছে। এরপর আমরা কি করলাম, আমরা ওইখানে বসেছিলাম অনেকক্ষণ, কি করব কি করব। তো তাকে আমরা দুইজনই তাকে উঠিয়ে আমরা এরপর ওইখানে একটা রিক্সা ধরলাম, রিক্সা ডেকে আনলাম, একটু রিক্সা ডেকে এনে তাকে রিক্সা উঠালাম, উঠিয়ে এরপরে আমরা বাসায় গেলাম। বাসে যেয়ে এরপরে আমরা পরের দিন সে যখন উঠে, উঠে সে সকালে উঠেই সে তার বাসে চলে যায়, সে আর আমাদেরকে ওইরকম কিছু বলে না। পরের দিন আবার আমরা, পরের দিন ছিল শুক্রবার, শুক্রবার আপনার নামাজের পরে আপনার তার বাসায় গেলাম। বাসে যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, গতকালকে রাতে যে তুমি এরকম করছিলে কি হয়েছিল। সে বললো, ভাই গতকালকে রাতে কি হয়েছে, যে গতকালকে রাতে তুমি চা দোকানে চা খাচ্ছিলাম, এরপরে তুমি বললা পিঠে ব্যথা, এরপরে তুমি ওইখান থেকে আসার সময় তুমি গাছে উঠে গেলে, এরপরে এভাবে তাকিয়েছিলে আমাদের দিকে হাসতেছিলে। তো বলল যে কখন ভাই, আমি আমার যতটুকু মনে আছে আমরা চা খাচ্ছিলাম, আমরা একসাথে চা খাচ্ছিলাম, চা খাওয়ার পরে এরপরে তো আপনারা চলে গেছেন, এরপর আমি আমার বাসে চলে আসছি, এরপরে আর আমার কিছু মনে নেই,
আমাদের শেষ করতে হবে, সময় একেবারে শেষ হয়ে গেছে আজকে। এবং যাওয়ার আগে জানিয়ে যাই যে আগামী সপ্তাহে আমরা আসছি বরিশালে, এবং আশা করছি যে বরিশাল থেকে আমরা অনেক দারুণ দারুণ ঘটনা পাব। এবং বরিশালবাসী আপনারা SMS পাঠান, আমাদের SMS পাঠানোর অ্যাড্রেসটি হচ্ছে bhwt.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরু অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন কিন্তু বাড়ি বরিশালে, তারা আমাদেরকে ঘটনা ডেফিনেটলি অডিও ক্লিপের মাধ্যমে পাঠাতে পারেন, এমনকি আমাদেরকে ঘটনা আপনি ইমেইলও করতে পারেন। আপনাদের ঘটনার প্রতীক্ষায় থাকলাম, কথা হবে আবারও আগামী সপ্তাহে বরিশাল থেকে। সেই পর্যন্ত সবাই সুস্থ। আচ্ছা, তার আগে বলতে আমাদের ফেসবুক অ্যাড্রেসটা কি, ফেসবুক অ্যাড্রেসটা হচ্ছে আমাদের www.facebook.com/radio.foodtheandwww.facebook.com/phutafm.rasel। কথা হবে আগামী সপ্তাহে, আগামী শুক্রবার বরিশাল থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।